This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে রহস্যের আয়োজন কুয়াশায়। সঙ্গে আছি আমি শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতী,
আর শুনছেন FM 89.2 ABC রেডিও। তো প্রতিবারের মতন আজকে বন্ধুদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আজকের কুয়াশায় কি হতে পারে। যে প্রোমোটা আজকে কদিন ধরে শুনছিলেন আপনারা, সেটা শুনে কি মনে হয় যে আজকের আয়োজনটা কি? এবং আরো একটা প্রশ্ন আছে বন্ধুদের কাছে, যে গত সপ্তাহে আমরা যে আয়োজনটা করেছিলাম কুয়াশার যে গল্প ছিল, সেটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করা যেতে পারে। কিন্তু আজকে আর কোনো ফোন হচ্ছে না, কারণ গত সপ্তাহে আমাদের বেশ কিছু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল ফোন নিয়ে। তো আমরা আমাদের আগের নিয়মেই চলে যাচ্ছি, অর্থাৎ SMS পাঠাতে হবে আমাদেরকে যেকোনো মোবাইল থেকে 8920 তে,
আর অনলাইনে abcradiobd.fm/message এই হচ্ছে আমাদেরকে লেখার ঠিকানা। সেই সঙ্গে ফেসবুকে যারা এই মুহূর্তে আছে, আর যে শারমিনের ফ্যান পেজ আর যে SHARMWN, এই হচ্ছে আমাদেরকে লেখার ঠিকানা।
ABC ফ্যান পেজ,
হ্যাঁ, ABC রেডিওর ফ্যান পেজ রয়েছে একটা, সার্চ বারে ABC রেডিও FM 89.2 লিখলে।
ইতিমধ্যে চলে এসেছে বেশ কিছু SMS, আমরা আজকে SMS পড়ব, বন্ধুদের প্রশ্নের উত্তর দেবো, তারপর কিন্তু আমরা মূল কাহিনীতে যাবো। সুতরাং অপেক্ষা থাকতে হবে, ভালো কিছুর জন্য সবসময় একটু অপেক্ষা করে থাকতে হয়।
আর মূল কাহিনীর মধ্যে গিয়ে আমরা তখন আর কথাবার্তা বলবো না, পুরো ঘটনাটা একবারে শুনে নেব।
হ্যাঁ, কারণ অনেকে ইন্টারাপশন পছন্দ করেন না, তো সুতরাং আমরা আগে যতটুক কথাবার্তা বা যতটুক বিরক্ত করে নিচ্ছি সবাইকে। প্রথমে যার SMS পড়ছে, ফেসবুকের ফ্যান পেজে এসছে, সেটা লিখেছেন জাহিদুল জাদিদ। আচ্ছা, লিখেছেন আজ কি ধরনের কাহিনী হবে? কুয়াশায় তো রহস্যের কাহিনী থাকে, সুতরাং ধরে নেওয়াই যাচ্ছে যে রহস্য আছে কাহিনীর মধ্যে। তো পুরোটা শুনতে গেলে, মানে পুরোটা জানতে হলে পুরো আয়োজন থাকতে হবে সঙ্গে। আর উম্মে আনিকা লিখেছে, আপু টাইমটা একটু আগে দিলে হয় না, কুয়াশার জন্য বসে থাকতে থাকতে দম যায়। ভালো কিছুর জন্য বসে থাকতেই হবে, আর এইসব আয়োজন কিন্তু আগে ভালো লাগে না, যত বেশি রাত গভীর হবে তত বেশি ভালো লাগবে শুনতে।
ব্যস্ততা কমে আসবে এবং নির্জনতার একটা বড় শর্ত কুয়াশা শোনার, তাই না?
হ্যাঁ, অবশ্যই। আর আরো লিখেছে আনিকা যে কুয়াশার কাহিনীগুলো অসাধারণ। আচ্ছা, শেখ ফয়সাল লিখেছে, আজকের কুয়াশা আশা করি দারুণ হবে শারমিন আপু। অবশ্যই। আর লিখেছে, শুরু করো প্লিজ। না, এখন না, আরেকটু সময় যাক, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেই সব ব্যাপার, আলাপ করে নেই যারা যা জানতে চাচ্ছে। আজ থাকবো না তোমাদের সাথে, FM পাগলা লতিফ লিখেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি পরে শুনে নিতে পারবে। মেহজাবিন মাহমুদ উর্মি লিখেছে, আপু কুয়াশা রিয়েলি ভালো একটা প্রোগ্রাম, আজও শুনবো, আশা করি আজকের ঘটনাটা ভালো হবে। যত দিন যেতে থাকবে তত বেশি ভালো হতে থাকবে, আমিও আশা করছি। আর ইমন লিখেছে, আমি ABC রেডিও FM 89.2 কে ভালোবাসি, অনেক ধন্যবাদ। আর রাজকন্যা নীতু লিখেছে, আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ঠিক আছে, অপেক্ষায় থাকো। মিম মির্জা লিখেছে, দিস ইজ দ্য বেস্ট FM প্রোগ্রাম ইন বাংলাদেশ, আই লাইক ইট মোস্ট, গুড লাক শারমিন আপি, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ মিম। আর আতিকুর রহমান লিখেছে, আমরা আছি আপু। আবদুল্লাহ আল তানভীর লিখেছে, আপু লাইট নিভিয়ে কুয়াশা শুনতে দারুণ মজা। একদম ঠিক কথা। আর কিউট বয় মাজেদ হোসেন লিখেছে, হাই আপু, কেমন আছো? ভালো আছি। আকাশ আহমেদ লিখেছেন, আমার খুব ভালো লাগে কুয়াশা, ধন্যবাদ। নাইম বিশ্বাস লিখেছে, আপু আমি আর জাহাঙ্গীর আনোয়ার আপনাদের শুনছি, অনেক ধন্যবাদ। এখন ব্রতি, দেখো যারা SMS পাঠিয়েছে মোবাইলের মাধ্যমে তারা কি লিখেছে।
রুমুল লিখেছে উত্তরা থেকে আমাদের সঙ্গে, আজাদ ওয়ারি থেকে লিখেছে, গত পর্বে আমাদেরকে মিস করেছে, সম্ভবত গত পর্বে সে সঙ্গে ছিল না। নারায়ণগঞ্জ থেকে লিখেছে ইমরান, আজকের ঘটনাটা কি মার্ডারের ঘটনা? আচ্ছা, আজকের ঘটনাটা মার্ডারের ঘটনা হতে পারে তার মন্তব্য।
শুনতে হবে, যেটাই হোক, ভয় হোক, ভূত হোক, মার্ডার হোক, যেটাই হোক, রহস্য তো অবশ্যই আছে, এবং সেটা জানতে গেলে তোমাকে অপেক্ষা থাকতে হবে আরো কিছুক্ষণ।
লিখেছে আমাদেরকে সায়ন্ত, মুন্না নরসিংদী থেকে আছে আমাদের সঙ্গে, আকাশ মগবাজার থেকে, কালকে ফিনান্স এন্ড ব্যাংকিং পরীক্ষা, তারপর আমাদের সঙ্গে আছে, অল দ্য বেস্ট পরীক্ষার জন্য।
আচ্ছা, একটা কথা বলছি, কারো গত সপ্তাহের প্রশ্নের উত্তর আমরা ফোনেও দিয়ে দিয়েছিলাম, যার ফলে হয়তো বা এবারে কোন,
তারপর গত সপ্তাহে আমরা চারুবালা
একটা নিষ্পাপ এক কিশোরী বধূর করুণ কাহিনী নিয়ে আমরা গতবার আয়োজন করেছিলাম, একটা রহস্যের কাহিনী ছিল, খুনও ছিল শেষ পর্যন্ত, চারুওয়ালা খুন হয়ে যায়। অনেকে জানতে চাইছিল গতবারের শোটা নিয়ে, তো বিচার হয়েছে আমরা সেটা বলেছি। কিন্তু আজকের এই আয়োজন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা আমরা এখন এসএনএস বন্ধুদের সাথে আমরা
আর আজকের ঘটনাটা যারা প্রমোট এতক্ষণে শুনে ফেলেছে তারা তাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আজকের ঘটনা কি নিয়ে হতে পারে, অনুমানটা আমরা জানতে চাই, সেটা একটু মিলিয়ে দেখব। মানে এতদিন কুয়াশা শোনার পরে অনুমান শক্তি কার কেমন প্রবল হয়েছে, সেই সঙ্গে আমরা আরো কথাবার্তা বলে তারপর আজকে একবারে কাহিনীতে চলে যাব। রুম্পা লিখেছে আমাদের ঢাকা থেকে, তারপরে রুহুল আছে মিঠুন চাঁদপুর থেকে, কুয়াশা আজকে কি ভয় লাগবে কিনা তার প্রশ্ন।
অনেক ভয় লাগবে, অনেক ভয় লাগবে, শুরুতেই বলেছি আজকে একটা অসম্ভব ভয়, বিশেষ করে আমরা আমাদের সাউন্ড এডিটর খালিদ যে ধরনের শব্দ মানে সাউন্ড এফেক্ট দেয় সেটা শুনে এমনি গা ছমছম করে। এখানে স্টুডিওতে বসে আমরা যখন তৈরি করে তখন সামনে থাকি, আমি সামনে থাকি, তারপরেও ভয় লাগে, তারপরেও শুনলে মনে হয় কি যে আচ্ছা আসলে কি আমি আয়োজনটা ছিলাম, আমি সামনে ছিলাম, আমার সামনে তৈরি করা হয়েছিল, আমি একটা ছবি দেখতে পাই চোখ বন্ধ করে পুরো। আমার মনে হয় বন্ধুরা যখন শুনবে কুয়াশা, আমার মনে যারা শোনে প্রতি তারা প্রত্যেকেই তাদের চোখের সামনে একটা ঘটনা একেবারে সিনেমার মতন ভেসে ওঠে,
সেটা মানে শ্রুতিকাব্য কিংবা
এক্স্যাক্টলি
সেটা যেটা বলা যায়। আচ্ছা, আরাফাত লিখেছে আমাদেরকে আজকে কুয়াশা ভালো হবে তার অনুমান। আন্তরিক মানুষ লিখেছে কুয়াশা তার হার্ট না শুনলে ঘুমই হয় না। লিখেছে মোহাম্মদ বেলাল হোসেন তালুকদার, একা একা শুনছে এখন ভয় লাগবে কিনা সেটা তার প্রশ্ন। জুয়েল খান লিখেছে মোহাম্মদ হানিফ বলছে তাড়াতাড়ি শুরু করো, একই কথা
তাড়াতাড়ি শুরু করা যাবে না।
মাহমুদুল হাসান আছে আমাদের সঙ্গে, ইশফাক উজ্জামান, তারপরে রবিন তানভীরের মন্তব্য হচ্ছে কুয়াশা ইজ অসাম, রাবে আক্তার নিশি আজকে এত লেট হচ্ছে কেন, আমাদের অনুষ্ঠানের আয়োজনের ফরম্যাটে আমরা একটু পরিবর্তন নিয়ে এসেছি,
একটু পরিবর্তন নিয়ে এসেছি। আমরা প্রথমে বন্ধুদের এসএমএস পড়বো, পরে একদম অল্প কিছু আসে সেটা হয়তো পরে শেষে শোনাতে পারি, কিন্তু আমরা গল্প আয়োজন শেষে, কিন্তু এখন আমরা বন্ধুরা যে লিখে পাঠিয়েছে তারা প্রচুর কষ্ট করে লিখে পাঠায়, ফ্যান পেজে সারাক্ষণ থাকে, উত্তর দেওয়া হয় না, অনেক সময় কাজে চেপে লিখতে পারি না, তো এই একটা সুযোগ এই ফাঁকে। আর সব কিন্তু কুয়াশা নিয়ে লেখা আছে, কুয়াশা নিয়ে আলাপ হচ্ছে কুয়াশার আয়োজনে, আর প্রচুর চলে এসছে আমার ফ্যান পেজ ইতিমধ্যে। আতিকুর রহমান লিখেছেন আমরা আছি আপু, আবদুল্লাহ আলতানভীর লিখেছে একটু আগে পড়েছে লাইট বন্ধ করে শুনতে খুব ভালো লাগে, আর লিখেছেন মুশফিক সফল লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট শো, দেন নাও অ্যান্ড ফর এভার এটা চলবে, অবশ্যই আশা করছি, চরম লাগে প্রোগ্রামটা আপু লিখেছে সোনা পাখি, আর জিহাদ হাসান লিখেছে আজকের কুয়াশা অসম হবে, সে হয়তো প্রমোশনে বুঝতে পেরেছে। তোমাদের প্রমোশনে কি কোন ধারণা হচ্ছে বা কিছু কি বুঝতে পারছো কি হবে সেটা একটু জানতে চাচ্ছি।
মমা বলছে তার ধারণা আজকে মোবাইলে কথা বলা নিয়ে কোন কাহিনী হতে পারে, লিখেছে শুভ আজকে
মোবাইলে কথা বলা নিয়ে না, এটুকু আমি বলতে পারছি, এটুকু আমি বলে দিলাম যা তোমাকে।
আচ্ছা, চারুবালার স্টোরিতে সে রহস্য তেমন একটা পায়নি, একটা মার্ডার কেস ছিল তার মনে হয়েছে, এটা তো
আসলে লিখেছে, এটা
এটা লিখেছে আমাদেরকে শুভ,
কোথেকে কোন নাম দিয়েছে
না না।
আচ্ছা, রহস্যের কাহিনী অবশ্যই একটা রহস্য তো ছিলই, কারণ প্রথম দিকে আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কি হবে চারুবালার, চারুবালার পরিণতিটা কি, সবটাই যে একেবারে রহস্য বলতে একটা মার্ডার কেসে কিন্তু রহস্যই থাকে যতক্ষণ না ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ হচ্ছে,
কে করছে কেন করছে
কেন করছে কি সেটাও কিন্তু একটা রহস্য।
তারপর লিখেছে রুবেল, তারপর আজাদওয়ারি থেকে সঙ্গে আছে, তারপর মাসুম লিখেছে গাজীপুর থেকে, মিম বলছে গতদিনেরটা একটু রিপিট, আমার মনে হয় গতদিনেরটা তো আমরা আমাদের ওয়েবসাইটে সংগ্রহশালায় দিয়ে
দিয়েছি, ওখান থেকে তুমি শুনে নিতে পারো,
এবিসি রেডিও bd.fm সেইখানে সংগ্রহশালা বলে একটা ব্যাপার আছে, সেখান থেকে
ডাউনলোড করতে পারো। আমি ছোট করে বলতে পারি যে তোমাকে যে একটা চারুবালা নামে একটা কিশোরী, একটা একটা কিশোরী বধুর কাহিনী বা একটা খুব অল্প বয়সে একটি মেয়ের, হিন্দু একটি মেয়ের বিয়ে হয়েছিল তার শ্বশুর বাড়িতে, শ্বশুর এবং স্বামী ছাড়া বাড়িতে কেউ ছিল না, এবং শ্বশুর তার উপরে কুদৃষ্টি দিয়েছিল, এবং যার পরিণতিতে তার শ্বশুর তার যেই মনের মধ্যে যেই নোংরা বা যেই কুমতলব ছিল সেটা চরিতার্থ করতে না পেরে একটা পর্যায়ে তাকে খুন করে ফেলে, এবং সেটা নিয়ে কাহিনী।
আচ্ছা, আর আজকের যে প্রশ্নটা ছিল, আজকে প্রমোটা আমার মনে হয় আমরা একবার বাজিয়ে শোনাই, তারপরে আমরা আবার ফিরে এসে কথা বলি।
আমরা শুনতে পারি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও কথা বলছি, আর সে পর্যন্ত যারা সঙ্গে আছেন বা আছে সঙ্গেই থাকতে হবে, আর আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920, আর যে শারমিনের ফ্যান পেজ আছে এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজ আছে, এবং আরও আছে যারা লগ ইন করে শুনছে এবিসি রেডিও bd.fm/message।
সঙ্গে থাকো। আর যেটা প্রশ্ন আজকের, এই প্রোমোটা শুনে কি মনে হয় আজকের ঘটনা কি নিয়ে হতে পারে?
যেটা বললাম যে একটি নম প্রশ্ন করছিল মোবাইল নিয়ে কোনো কাহিনী, আমি বলছি না মোবাইল নিয়ে কাহিনী না। তো এরকম আরো প্রশ্ন আসতে পারে, আরো প্রশ্ন করতে থাকো আমাকে, আমি উত্তর দিচ্ছি। তবে হ্যাঁ, একটা হিন্ট হয়তো আমি দেবো, যদি আমি এরকম জুৎসই কোনো প্রশ্ন।
সঙ্গেই থাকো, শুনতে থাকো, লিখতে থাকো 8920 নম্বরে।
একবার স্বাগত কুয়াশা। এবং অনেকেই কিন্তু ভয় পায় প্রতি কুয়াশা শুনতে, বিশেষ করে চিৎকারের কারণে। এটা একটা আছে আমাদের যে মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, যে স্কোরটা ব্যবহার করা হচ্ছে, এটা অনেকের একটা ভীতির কারণ। আমাদের এমন কিছু বন্ধু আছে যারা শোনে না, পরে ডাউনলোড করে শোনে, কারণ তার রাতে ভয় পায়। কিন্তু আমি একটা কথা বলছি, আমরা কিন্তু আর কয়েকদিন পর থেকে আর্কাইভে আরো অনেক দেরিতে দেবো, সুতরাং যেদিন যে আয়োজনটা হবে সেদিনই শুনতে হবে।
আরো একটা ব্যাপার আছে আমার মনে হয় আজকে, সেটা ভালো মানে বেশি করে বলে নেওয়া প্রয়োজন। অপ্রাপ্ত বয়স্ক এবং দুর্বল চিত্তের আমাদের যে বন্ধুরা আছেন, কিংবা যাদের হার্টের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, এই আয়োজনটা তাদের না শোনাটাই ভালো।
হ্যাঁ, ভালো। আর অনেক সময় একটা ফিকশন থাকে আমাদের, কিছু সত্যি ঘটনা থাকে, কিছু ফিকশন থাকে, যাই থাকুক না কেন ফিকশন যদি থেকে থাকে, এটার সঙ্গে কিন্তু কোন কারোর এগুলি কিছু কাল্পনিক চরিত্র, ব্যক্তিগত জীবনে কারোর সঙ্গে কোন এর সম্পৃক্ততা নেই।
তারপর
আর কিছু সত্য ঘটনার নাম স্থান কাল পাত্র আমরা বদলি নেই,
সেটা ঘটনার প্রয়োজনে।
ঘটনার প্রয়োজনে
আমাদেরকে লিখেছে হাসান বাগেরহাট থেকে, বলছে কুয়াশা তার খুব পছন্দের একটা মানে আয়োজন, বলছে কথা আমরা যা বলবো সেটা একবার শেষ করে নিয়ে গল্পটা যখন হবে তখন আর কোনো কথা শুনতে চায় না, তারা একবারে শুনতে চায়। আর লিখেছে আমাদেরকে শম্পা গাজীপুর থেকে, সে এবং বড় আপু, মিঠু এবং তামান্না সবাই মিলে শুনছে, এই প্রথম কুয়াশা শুনছে তাদের, এবং তার আশা হচ্ছে খুব ভালো লাগবে। লিখেছে অর্থহীন তুষার, আমাদের শেলি লিখেছে মিরপুর থেকে, বেড টাইম স্টোরি সামটাইমস মেক্স মি ক্রাই, মেক্স মি কিউরিয়াস অ্যান্ড ফিউরিয়াস, এবং আমরা হচ্ছি সিম্পলি মার্ভেলাস,
থ্যাংক ইউ।
রাত্রি নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছে নাইন, চট্টগ্রাম থেকে লিখেছে। আর বন্ধুদের কাছে যেটা প্রশ্ন ছিল যে কি মনে হয় এই প্রোমোটা শুনে, সেটারও প্রচুর উত্তর চলে এসেছে। আর কবির হোসেন বলছে যে তার ধারণা আজকের আয়োজনটা অনেক বেশি রহস্যময় হবে, এখন আগে থেকে সে কিছু অনুমান করতে পারছে না।
তাহলে অপেক্ষায় থাকো, আর যদি কোনো প্রশ্ন থাকে, যেরকম মম বলেছিল যে মোবাইল নিয়ে, আমি বলছি না মোবাইল নিয়ে না।
তারপর রাশেদের প্রশ্ন আজকে কি লাইট অফ,
অনন্যা দেব একটা কি লিখেছে আমি দেখতে পাচ্ছি, যে আপু আই থিঙ্ক আজকের গল্পটা ভূতের, আজকে জানি না পুরোটা শুনতে পারবো কিনা, কারণ আজকেরটা খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর এটা বলতে পারি, তবে ভূতের কিনা সেটা বলবো না, তবে রহস্য তো অবশ্যই আছে।
তারপর আর আয়মান লিখেছে আমাদের ডিউ থেকে, সঙ্গে আছে জাকারিয়া আহমেদ সাউথ আফ্রিকা থেকে, তারপর লিখেছে সেলিম মন্ডল, মুশফিক রাজ আছে, আর কে হৃদয় লিখেছে।
আমার মনে প্রতি নামগুলো না বলে প্রশ্ন জমে থাকে সেটা বলাটা বেটার, কারণ আমি সেটা সম্পর্কে আমরা আগে উত্তর দিতে চাচ্ছি, কারণ নামগুলো আমরা পরে হয়তো বলে দিতে পারবো।
তাশফিয়া লিখেছে আমাদের কুয়াশা তার ভীষণ ভালো লাগে, আজকের ঘটনাটা নারী নির্যাতনের ঘটনা না হলে বাল্য বিবাহের ঘটনা, এটা রাসেলের ধারণা
হতে পারে, দুটোর একটা, দুটোর একটা হবে, এটুকু আমি তোমাকে বলতে পারি, তুমি যেটা লিখেছো দুটোর একটা।
ইরাম খিলখেত থেকে বলছে আজকের কুয়াশাটা কোন স্কুল গার্লের মার্ডার স্টোরি,
না ঠিক তা না।
তারপর শাহ আলী ওমর, ভূতের গল্প হলে ভালো হবে, এটা তার
দেখো অপেক্ষা করো দেখো কি হয়।
অধরা লিখেছে চট্টগ্রাম থেকে, ভয় লাগবে মনে হচ্ছে,
ভয় তো লাগবে, ভীষণ ভয় লাগবে, আগে থেকে বলছি, এবং যেটা ব্রতি বলছিল সেটা আমি আবারও বলছি, যাদের হৃদরোগের সমস্যা আছে, অপ্রাপ্ত বয়স্ক যারা বা দুর্বল চিত্তের, এবং শিশু যাদের বাড়িতে বা ছোট বাচ্চা যাদের বাড়িতে রয়েছে, দয়া করে প্লিজ তাদেরকে এই আয়োজনটা শুনতে বারণ করবেন, কারণ এই আয়োজনে সাউন্ড এফেক্ট, কিছু সংলাপ এমন আছে যেটা অপ্রাপ্ত বয়স্ক এবং শিশুদের শুনবার জন্য নয়, এবং যাদের দুর্বল চিত্ত রয়েছে, হার্টের প্রবলেম আছে বা শারীরিক অসুস্থতা, এমনকি হয়তো খুব অসুস্থ হয়ে আছেন, কেউ হয়তো খুব ফিজিক্যালি উইক, তারও বোধহয় শোনাটা ঠিক হবে না।
রিয়াদের মন্তব্য হচ্ছে আজকের রহস্যের পিছনে কোন মানুষেরই হাত রয়েছে, কোন হরর কাহিনী সম্ভবত না,
হতে পারে, আমি আভাস দিয়ে যাবো, আমি কিছু কিছু বলবো না।
লিখেছে আমাদেরকে টঙ্গী থেকে জাহাঙ্গীর, কিভাবে কুয়াশার ইনভেনশন হলো তার প্রশ্ন।
আচ্ছা, এটা একটা খুব চমৎকার প্রশ্ন। কে লিখেছে এটা?
লিখেছে আমাদেরকে জাহাঙ্গীর টঙ্গী থেকে।
আচ্ছা জাহাঙ্গীর, আমি একটা খুব ছোট করে বলছি যে আমি যখন খুব ছোট ছিলাম আমার মা আমাকে ভাত খাওয়ার, আমার একটা বাড়তি আবদার ছিল, অভ্যাসটা মধ্যে আমার মাই তৈরি করে দিয়েছিলেন বাড়ির সবাই, যে আমাকে একটা করে গল্প শোনাতে হতো। তো আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে রহস্য এবং ভূতের, এবং এই রহস্য যেখানে আছে, ভূত বলবো না, ভূতের মধ্যে তো রহস্য থাকে, সেই গল্পগুলো আমাকে বেশি টানে। তারপর যখন বড় হতে লাগলাম, পড়তে শুরু করলাম, আমি প্রচুর বই পড়তাম এবং এখনো পড়ি, আমি বোধহয় সবচেয়ে বেশি মানে তোমার কি রহস্য উপন্যাস, যেখানে রহস্য আছে সেখানে আমি, এমনকি পত্র পত্রিকায় কোন পুরনো খবর যেগুলো এখনো ঘটেনি, অনেক বছর আগে ঘটে গেছে, আমি খুঁজে খুঁজে বের করে করে ইন্টারনেট ঘেটে এখন, তারপর বইপত্র যা যেখানে পাই যখন পেতাম সবকিছু আমি একেবারে এমন ভাবে মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকতো এই জিনিসটার প্রতি। আমার খুব আকর্ষণ ছিল, যেদিন শুরু করেছিলাম সেদিন আমি বলেছিলাম। তো সবসময় আমার ইচ্ছে ছিল যে রেডিওতে, টিভিতে তো আমরা অনেক সময় অনেক কিছু দেখি দেখানো যায়, রেডিওতে কি করে এরকম একটা আয়োজন করা যায় যেখানে অনেক রহস্য থাকবে, বা এই ধরনের কোন কি বলবো ফিকশন নিয়ে, সেটা হতে পারে হরর কোনো বা মিস্ট্রি, সোজা কথায় যেখানে মিস্ট্রি, কোনো মিস্ট্রি থাকবে সেটা নিয়ে কিভাবে একটা আয়োজন করা যায়। চট করে এটা বেশ মাথার মধ্যে আমার বেশ কয়েক বছর যাবতীয় ঘুরছিল এবং আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আমাকে কর্তৃপক্ষ অনুমতি দেবে আর আমি এরকম একটা আয়োজন করব। তো এইভাবে এটা ছিল, এটা আমার ড্রিম প্রজেক্ট। আমি যে কয়টা আয়োজন করি এবিসিতে, তাতে সবচেয়ে আমি আগ্রহটা কষ্টও বেশি, পুরো টিমের উপর দিয়ে প্রচন্ড একটা প্রেশার যায় সপ্তাহে কুয়াশা করা নিয়ে। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ফাঁকে। তো এই ড্রিম প্রজেক্ট সহায়তা করবার জন্য এবং এইভাবে এটার আবিষ্কার, এটা মনের মধ্যে ছিল, হঠাৎ করে একদিন একটা প্ল্যান করে ফেললাম যে আমি একটা এরকম আয়োজন করব।
আচ্ছা, লিখেছে আমাদের সজীব সোনারগাঁও থেকে। তারপর ও আচ্ছা, অনেকগুলো বন্ধুর কথা যে আজকেরটা কি কোনো কিডন্যাপ স্টোরি, আমি একবারে অনেকগুলো নাম বলে দিচ্ছি। সুমা লিখেছে বাসাবো থেকে, তারপর শোয়েব লিখেছে ফার্মগেট থেকে, তারপর সিরাজগঞ্জ থেকে আনোয়ার লিখেছে। এদের প্রশ্ন হচ্ছে এটা কি কোনো কিডন্যাপের কাহিনী কিনা।
একটু কাছাকাছি হতেও পারে, আবার নাও হতে পারে।
অন্তরা ধানমন্ডি পাঁচ থেকে, রোমাঞ্চকর ভূতের গল্প আজকে।
ভূত আচ্ছা, আমি যদি বলে দিই
না, আমরা আমরা মনে হয় পড়ে যাই না?
হ্যাঁ পড়ে যাই, আমি পড়ে যাই, তারপরে আমি দু একটা উত্তর দিচ্ছি। হ্যাঁ তুমি পড়তে থাকো।
সাব্বি লিখেছে ভূতের ঘটনা হতে পারে। তারপর
আচ্ছা আমি একটা প্রশ্ন করছি যে ভূতের গল্পের মধ্যে কি শুধু ভয় থাকে, রহস্য থাকে, মিস্ট্রিটা কি আসলে আমাদের প্রত্যেকের জীবনে? সেটা ব্রতী আর আমিও সেদিন বলছিলাম যে কিছু না কিছু মিস্ট্রির মধ্যে দিয়ে আমরা মানে পার হই, প্রত্যেকের লাইফে মিস্ট্রি আছে। একবার একটা ঘটনা আমি বলেছিলাম, তো এরকম যেমন পরশুদিন রাত্রেবেলা ব্রতী, আমি আমি তুমি জানো আমি অনেক বেশ রাত পর্যন্ত আমাকে ফেসবুকে থাকতে, বিশেষ করে ফ্যান পেজে থাকি, বিভিন্ন জিনিস ব্রাউজ করি, মুভি দেখি, গান শুনি, স্পেশালি আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই একসময়। হঠাৎ আমার মনে হলো অন্ধকার রুম, তো ল্যাপটপ হঠাৎ আমি আমি রিডিং ক্লাস ছাড়া আজকাল পড়তে পারি না, আমার কষ্ট হয়। আমার মনে হলো কি আমি ওই পাশ দিয়ে, আমি ল্যাপটপটা আমার সামনে আমি শুয়ে আছি, ওই পাশ দিয়ে একটা ছায়ার মতন কি গেল আমার হঠাৎ করে মনে হচ্ছে এত বড় একটা রুমে আমি একা, কেউ নেই। একবার দুইবার সেকেন্ড টাইম আমি অনেক কষ্টে সাহস ইয়ে করলাম, আমি করলাম কি বিছানায় শুয়ে সে রিমোট কন্ট্রোল দিয়ে টিভিটা অন করে দিলাম, যে অ্যাটলিস্টটা
সাউন্ড আসে।
তারপর আমি বললাম যে না, কিছু যদি যেও থাকে সেটা আমার মনের ভুল, আমাকে ভয়টা তাড়াতে হবে, যে এটা যদি আমি না তাড়াতে পারি তাহলে আমি ঘুমাতে পারবো না। বাট আমি তোমাকে আমার গা কাটা দিচ্ছি এখনো, আমার একদম স্পষ্ট দুইবার আমি দেখলাম একটা ছায়ার মতন সামনে দিকে চলে গেল, এবং আমার রুমের এই বা সাইডটা একটা দেয়াল মতন আছে, ওই পাশে কি আমার শুধু মনে হচ্ছে আমি যদি যাই ওই পাশে আমি ডেফিনেটলি কিছু একটা দেখতে পাবো, কিন্তু সেটা আমি গেলাম না, সেই রহস্যটা সেখানে থাকলো।
আবার অনেক সময় যেটা হয় যে রাতের বেলা কোনো কারণে, পানি খেতে হোক কিংবা বাথরুমে যাওয়ার প্রয়োজন হোক, আমরা যখন বিছানা থেকে নামতে যাই হঠাৎ করে একটা ভয় মনে হয় না, যে খাটের নিচ থেকে কিছু একটা হয়তো হাত বাড়িয়ে পা,
আবার মনে হচ্ছে বাথরুম খুলে আমি দেখো কি ওটা দাঁড়িয়ে আছে এরকম একটা মনে হয়।
কখনো যদি এরকম হয় কোন বাথরুমে, যদি দরজার সামনাসামনি আয়না হয়, তখন কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।
এটা তাড়ানোর নিজেকে নিজের এটা তাড়াতে হয়। আমি আরেকটা কথা বলছি, যেদিন পরশুদিন আমি দেখলাম যে তার আগ থেকে একটা অদ্ভুত একটা পিকিউলিয়ার সাউন্ড আসছিল আমাদের পাশের বিল্ডিং থেকে, অর্থাৎ ওই পাশে যে অ্যাপার্টমেন্টস গুলো আছে পাশের বিল্ডিং এ, অদ্ভুত শব্দ। এবং পরে আমি অনুসন্ধান করে বের করলাম যে তারা একটা পাখি পোষে খাঁচায়, সে পাখিটা রাত্রেবেলা
অদ্ভুত
অদ্ভুত আছে, কি পাখি আমি জানি না এরকম শব্দ, সেই একই সঙ্গে দেখো ওরকম একটা ছায়া গেল, তারা ওই সেটা আমি ধরেই নিয়েছিলাম, এত একটা অদ্ভুত আওয়াজ ছিল, পোকারও শব্দ না, তো পোকা তো আর অত জোরে বিকট আওয়াজ করবে না, সে বিকট একটা আওয়াজ এবং তার সামনে ওরকম, আমার মনে হয় তুমি যে ভীতু, তুমি থাকলে হয়তো সেখানে একটা অঘটন
ঘটতো।
আমি আমি খুবই মানে সাইন্টিফিক ওয়েতে এটা বিশ্লেষণ করি যে এটা আসলে এরকম না, আর হতেই পারে, অনেক সময় দেখা গেল চুল সামনে, আমি চিন্তা করলাম যে চশমার এইখানে হয়তো বা সামনে কিছু একটা ছিল, হয়তো চুল পড়েছিল বা কিছু ছিল, প্লাস যে আমি মুভি দেখছিলাম সেটা হয়তো কোনো একটা লাইটিং এর কারণে হয়তো কিছু একটা, সেসব চিন্তা করি, কিন্তু যদি সেটা চিন্তা না করতাম তাহলে ডেফিনেটলি ধরেই নিতে হতো যে সেখানে কিছু একটা ছিল।
কিন্তু এরকম যদি হয় কখনো যে তুমি যে রুমটা ঘুমাচ্ছ সেই রুমটার বাইরে একটা বারান্দা ব্যালকনি, তার ওপারে হচ্ছে একটা বড় পুকুর, আওয়াজটা আছে পুকুরের ওই পার থেকে আসছে, তখন তুমি কি করবে?
তখন আমি কি করবো? যাই তো এইভাবে তুমি আমাকে আরো একটা কথা মনে করো, যে যেই কর্নারটা আমার অ্যাপার্টমেন্টে, যে কর্নার আমি যেখানে থাকি, আমাদের বাড়িটা, আমাদের তো পৈতৃক বাড়ি, এটা আগে একটা বাড়ি ছিল তিনতলা, সেটা ভেঙে এখন একটা বহুতল ভবন করা হয়েছে যেখানে আমরা বাস করি। তো আমার দাদির কাছে শুনেছিলাম, আমাদের বাড়ির কিছু লোক মানে বয়োজ্যেষ্ঠ যারা, তারা বলেছেন ঠিক যে কর্নারটা আমার রুম, ওই কর্নারটাতে একটা কিছু একটার সময় একটা কিছু ছিল ওখানে, হ্যাঁ, কেউ কারোর কাছে শোনা গেছে এখানে হয়তো কারো একটা, কেউ জানে না কারো কবর ছিল বা কিছু ছিল, মানে যেটার উপর বাড়িটা করা হয়েছে, কারণ একটা সময় তো এটা খুবই মানে ঢাকা শহর তো একসময় একটা মানে জঙ্গলের মতোই ছিল, প্রচুর আগে আমার দাদা কিনেছিলেন প্রায় বোধ হয় 60-70 বছর আগে জায়গাটা, তারপরে সেখানে বাড়ি ছিল, সেটা ভেঙে আরো কিছুদিন পরে বাড়ি করা হয়েছে, অ্যাপার্টমেন্ট করা হয়েছে। তো এটা আমার কিন্তু এই যে আজকে আমি এখানে বসে আমার হঠাৎ মনে পড়লো যে আচ্ছা আমি এতদিন ঘুমাচ্ছি ঘরটাতে, আমার এতদিনও কেন মনে পড়ে
নাই,
আমি জানি না আজকে রাত্রেবেলা আমার গিয়ে কেন ওই কর্নারটাতে, এবং আমি কিন্তু যথেষ্ট সাহসী, আমি ভীতু না, তো মাঝে মাঝে এই কথাটা যেমন মনে হচ্ছে আজকে রাতে কিন্তু আমার বাতি জ্বালিয়ে ঘুমাতে, এবং আমি বলেছিলাম যে শাটার নামে একটা মুভি আছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এবং অসাধারণ একটা ছবি, যে ছবিটা দেখে আমরা বেশ কয়েকজন এক রুমে ঘুমিয়েছিলাম, প্রায় 15-21 দিন হবে, 3 সপ্তাহ, আমার যে বাতি টেবিলাম জ্বালিয়ে।
সেমিন তুমি কোথায় জানো যে আমার ছবি তোলার একটা শখ আছে, আমি এই কারণে সিনেমাটা দেখছি না যে বাই এনি চান্স ওই সিনেমা দেখার পরে
কিছুটা শাটারের সঙ্গে রিলেটেড, আমি আজকে কিছু ছবির নাম বলবো যেরকম শাটার, এটা দেখা যেতে পারে, এবং আমি জানি না এই কাহিনীটাকে যদি আমি নিয়ে আসতে পারি রেডিওতে, ওয়াই নট, আমরা তো বলেছি আমরা ফিকশনও করি, আমি চেষ্টা করবো এই ঘটনাটাকে কোনোভাবে যদি, এবং আমাদের যারা গল্প অনেক সময় দেখা যায় যে কোনো গল্প আমি শুনলাম যেরকম আজকে যে কাহিনীটা, এটা নিয়ে পরে আমি একটা কথা বলবো, এখন বলছি না। তো অনেক সময় বন্ধুদেরকে বলছি যে যদি কোনো আপনাদের কাছে কোনো ভালো স্টোরি থাকে, খুব মিস্টেরিয়াস কোনো স্টোরি থাকে বা কোনো সত্যি ঘটনা জানা থাকে, কিন্তু যদি মার্ডার কেস হয় ইন দ্যাট কেস সলভড একটা কেস হতে হবে, যেটা সলভ হয়ে গেছে, বা আনসলভড হলেও যাতে কোনো পলিটিক্যাল মার্ডার কেস বা এই জাতীয় কিছু না হয় যেটা নিয়ে পরে কোন রকমের হ্যাসল বা প্রবলেম আমাদের করতে হয়,
কেসটা ক্লোজড হয়ে গেলেই হবে,
হ্যাঁ ক্লোজ কেস, কিন্তু লোককে অনেকে জানে না বা অনেক জানাকে আমরা অনেক
আলোচিত
ঘটনা আমরা নিয়ে এসেছি, তো সেরকম আপনারা পাঠাতে পারেন। আর ব্রতি একটু আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দাও,
কুয়াশা kuashaFM8920@gmail.com, এটা আমাদের ইমেইল করার ঠিকানা।
অনেকে পাঠিয়েছেন কিন্তু খুব অসম্ভব যোগাযোগ করা হয়েছে, একজন আমার সঙ্গে দেখাও করে গেছেন কিন্তু ওনার সঙ্গে আমার যোগাযোগ করা হয়নি, আমি যেহেতু আমাদের হাতে অনেকগুলো স্টোরি আছে আমি যোগাযোগ করবো, এই সমস্ত সত্যি ঘটনা যেগুলো অনেক ডিটেলে কাজ করতে হয়, যেরকম সালেহা মার্ডার কেস করতে গিয়ে আমাকে প্রচুর ঘুরতে হয়েছে, মানে মেডিকেল ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে পাবলিক লাইব্রেরি, কোথাও আমি কোনো কিছু সালেহার বাবা মা ভাই বোন বা বোন তো ছিল না তাদের কারোর কোনো কিছু পাইনি, এবং শেষমেশ আমাকে
কবরস্থানে
জুরাইন কবরস্থানে গিয়ে তার কবরের ছবি উঠে, এবং কবরস্থানে যে রেজিস্ট্রি
খাতা নাম ফলকটা
তুলে নিয়েছিল, এবং রেজিস্ট্রি খাতাতে তাকে দাফন করা হয়েছিল যেই দিন যে ঠিকানা ছিল, এবং সেই ঠিকানা তো গিয়ে দেখা হয়েছে যে সেখানে খিলগা মালিবাগ চৌধুরী পাড়া যে ঠিকানা ছিল সেখানে সেই নাম্বারটা হোল্ডিং নাম্বারটাই চেঞ্জ হয়ে গেছে এখন।
আর সত্যি ঘটনার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রমাণটা অনেক বেশি জরুরি। আমরা হুট করে একটা কথা বলে দিলাম, সেটা তো গণমাধ্যম
ফিকশন হলে হতে পারে, কিন্তু কেউ কোনো বন্ধুদের যদি আগ্রহ থাকে, যেরকম আমার কিছু স্টোরি আছে যেটা হয়তো অনেক সময় আমি আমাদের যে স্ক্রিপ্টিং এ সাহায্য করেন কামরুল হাসান এবং সিফাত মাহমুদ, সিফাতকে আমি অনেক সময় অনেক কিছু গল্প বলছি, সিফাতও কিছু জনের সঙ্গে শেয়ার করে, এইভাবে বসে একটা কাঠামো তৈরি হয়, তারপর স্ক্রিপ্টিং হয়, গল্প হয়, যেটা একটু আগে প্রশ্ন করছেন একজন ইনভেনশনটা কিভাবে। এইভাবে কথা বলতে বলতে আসলে যে কোনো কাজ যদি কেউ করে তার সেই কাজটার প্রতি আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকলেই সেই কাজটা নিয়ে কাজ করা যায়। তো আগ্রহটাই আসলে ইনভেনশনটা আসলে খুব ছোটবেলায় হয়েছিল, পরিণতিটা পরে এসে হলো আর কি।
সেটা আমরা ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিয়েছি, আমাদেরকে ডাকযোগেও পাঠানো যাবে এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার তৃতীয় তলা কারওয়ান বাজার ঢাকা, এই হচ্ছে আমাদেরকে মানে দেখার কিংবা এসে পৌঁছে দেওয়ার ঠিকানা। তারপরে আচ্ছা, ঐশীর আজকে গেস্ট ছিল, সে ধারণা করছে অপহরণ নিয়ে আজকের ঘটনা। তারপর মামুন আমাদের শুনছেন পুলিশ হেডকোয়ার্টার থেকে, তার ধারণাটা নারী পাচার করার কোন একটা কাহিনী হতে পারে।
মামুন আপনি খুব মাইনেটলি শুনবেন আজকের আয়োজনটা, আমি আপনাকে অনুরোধ করছি এবং যারা সঙ্গে আছেন প্রত্যেকেই আপনারা তো শুনবেনই, আপনার পরিচিত যারা আছে তাদেরকেও শুনতে বলবেন কেন বলছি কথাটা, এটা আমি গল্পটা শুনিয়ে তারপরে বলবো।
তারপর চট্টগ্রাম থেকে পুলক লিখেছে আমাদেরকে, ব্ল্যাকমেইলিং এর ঘটনা হতে পারে,
হতে পারে, সবই হতে পারে, কিন্তু কি হবে সেটা শুনতে গেলে অপেক্ষা থাকতে হবে।
তারপর ফাহিম টঙ্গী থেকে একটা ভালো কথা বলছে, গুম করা নিয়ে কাহিনী হতে পারে। আর একটা প্রশ্ন অনেকেরই ছিল, আমি প্রশ্নটা করে দিচ্ছি, সেটা হচ্ছে সামনে আমাদের রমজান মাস আসছে, সেই সময় পরিবর্তিত সময়সূচি নিয়ে একটা প্রশ্ন আছে, এটা যথাসময় জানিয়ে দেওয়া হবে।
না, আমার মনে হয় এই রাত 11টা থেকে 2টার যে আয়োজন সেটার মধ্যে কোন পরিবর্তন
আসলে
শুধু হ্যাঁ দুপুরবেলা আমাদের যে আয়োজনগুলো হয় 3টা থেকে 6টা, সেই ক্ষেত্রে 5টার মধ্যেই আমাদের 3টার আয়োজনটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুরন্ত বিকেলের আয়োজন 5টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে।
সাগরের মন্তব্য হচ্ছে, আজকে ভালোবাসার নামে প্রতারণা এবং সেটা নিয়ে হয়তো কাউকে পাচার করে দেওয়া হচ্ছে, এই নিয়ে গল্পটা।
আচ্ছা, আমি বন্ধুদের বলছি এক একজন কিন্তু চমৎকার চমৎকার ধারণা করে পাঠাচ্ছে, এই ধারণাগুলো কিন্তু তোমরা একটা ছোট গল্পের আকারে বা কোনো নিজস্ব কোনো তোমাদের জানা কোনো ঘটনা যদি থাকে বা নিজেরাও যদি তৈরি করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই সেটা নিয়ে সেটা প্রচার করার।
আচ্ছা, এফ ই আশিক চট্টগ্রাম থেকে, কোনো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে আজকের ঘটনা, এটা তার ধারণা।
আশিক মনে অনেক বেশি আমার মতন, হ্যাঁ, যদিও সবই তোমাদের প্রেডিকশন, তোমাদের প্রেডিকশনই থাকুক এখন পর্যন্ত, কারণ রহস্যের জাল এখন উন্মোচন করা যাবে।
আমি যেটা বলছিলাম শারমিন তোমাকে, আমাদের বন্ধুদের অনেকেরই ধারণা আজকে হচ্ছে কিডন্যাপিং নিয়ে কাহিনী।
আমরা আসলে তো প্রমোদকে কিছুটা হিন্ট দিয়ে দিই, প্রমোদটা শুনলে যদি খুব, যাদের এই মিস্ট্রির ব্যাপারে খুব আগ্রহ আছে তারা যদি একটু মাইনরিটি শুনে তারা কিন্তু অনেক কিছু বের করতে পারবে।
কি প্রেডিকশন সেটা নিয়ে যেহেতু আমাদের এখন কথা হচ্ছে, আমরা দেখি আর কে কি বলছে। আর শিপু আজিম লিখছে আজকে ভূতের গল্প, ভূতের গল্প। তারপর
না, ভূতের গল্প
হতে পারে,
হতে পারে।
খোকন বলছে ইফটিজিং নিয়ে কিছু হতে পারে। রহিমের প্রশ্ন, আজকের কুয়াশার মূল কাহিনী কি 12টার পরে শুরু হবে?
হ্যাঁ হ্যাঁ, কারণ প্রচুর প্রশ্ন আছে, সময়ের হাতে বেশি নেই, আর অল্প সময় আর একটু অপেক্ষা, তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু সময় চলে গেছে, সুতরাং তোমাদের অধৈর্য হবার কোনো কারণে আমি দেখছি প্রচুর প্রচুর বন্ধুদের খুদে বার্তা এবং তারা সব জানতে চাচ্ছে এবং অপেক্ষায় আছে। এবং আমি একটু আমার ফ্যান পেজে একটু দিয়ে নেই, রিয়াজ লিখেছেন আপি তোমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে আপি, আমার মনে হয় আজকের ঘটনাটি অপরিচিত কোন বয়স্ক লোকের পথে কোন মেয়ে নিষ্পাপ প্রেমের কাহিনী, আমি আপি অনেক কষ্ট করে লিখি তাই একটু একটু পড়ে শোনালে অনেক খুশি হব। হ্যাঁ অবশ্যই পড়ে শোনালাম, আরো প্রচুর প্রশ্ন আছে। আজকে দেরি হচ্ছে কেন? আমি শ্রাবণকে বলছি শ্রাবণ একটু অপেক্ষায় থাকতে হবে, কারণ প্রচুর বন্ধুরা SMS পাঠানো, সেগুলো পড়তে পারিনি, আমরা আগে কাজটা করতে যাই যাতে পরে গল্পে কোনো ইন্টারাপশন না হয়, যাতে একটা না তোমরা গল্পটা শুনতে পারো, ঠিক আছে? পরে আবার মাঝখানে কথা বলে তোমরা তখন বলবে কেন,
এটা সবচেয়ে মানে অনেকেরই অভিযোগ যে আমরা মাঝখানে কেন কথা বলি, কিন্তু বন্ধুদেরও তো কথাবার্তা।
মোহাম্মদ জাকিব লিখেছেন গুম করা নিয়ে কোন ঘটনা হতে পারে, আচ্ছা হতে পারে। আমি হিমু লিখেছেন আমার একটা কমেন্টসও পড়লেন, এই যে পড়ে দিলাম। আর নারী পাচারে হতে পারে, এটা লিখেছে উজ্জ্বল চৌধুরী শ্রাবণ চিটাগাং থেকে। ইমরান হোসেন লিখেছে, আই গেস নাও দ্যাট প্রোগ্রাম শেষে বলবো। আচ্ছা, খুব ভালো কথা, সেটা তো হলে খুবই ভালো হয়,
আমাদের পথ ধরেছে। আচ্ছা, প্রণয় বলছে ধামরাই থেকে, নারী নির্যাতনের ঘটনা তার ধারণা
হতে পারে
পাচার, এটা বলছিল সজল। নিশা নারায়ণগঞ্জ থেকে, ছোট এক কিশোরীকে ইফটিজিং এর ঘটনা হতে পারে।
আচ্ছা এক মিনিট, ইমদাদুল হক মিজান লিখেছেন, আজকে স্টোরিটা হবে গৃহবধূ কিল্ডের, অপেক্ষা থাকুন, আপনি স্টোরিটা পাঠাবো কিভাবে প্লিজ আরেকবার বলে দাও ব্রতি।
কুয়াশা KUASHA@gmail.com
আল মামুন বাবু আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে যদি আপনার কাছে কোন স্টোরি থাকে। তবে একদম খুব শর্ট করে, ছোট করে একটা কাহিনী লিখলে তো হবে না, ডিটেইলে লিখতে হবে, এটা বলে দিচ্ছি কিন্তু বারবার।
আর ফাহিম হাজারিবাগ থেকে, মনে হচ্ছে আজকের কুয়াশায় আপনারা মেয়েটাকে মার্ডার করে ফেলবেন।
আমরা কাউকেই মার্ডার করি না, আমরা কাউকেই খারাপ কিছু, আমরা শুধু কিছু ঘটনা, রহস্যের ঘটনা, কিছু মিস্ট্রি নিয়ে আসি বন্ধুদের কাছে, যে মিস্ট্রিটা আমরা কোনো মিস্ট্রি হয়তো কোনোদিন সলভ থাকে, কখনো আনসলভ থাকে, এটাই হচ্ছে কুয়াশার আসল মজা শোনার, কুয়াশা শোনার।
শুভর ধারণা, বাল্য বিবাহের ঘটনা আজকেও,
একজন লিখেছে ব্ল্যাক ম্যাজিক মাকসুদ তুষার, অপেক্ষা করো না দেখো কি হয়। আর ফারুক আমি লিখেছে, আপু হাউ আর ইউ, আমি নতুন ফ্রেন্ড, আচ্ছা ঘুম আসছে, কখন শুরু হবে? দুটো পর্যন্ত তোমার এমনি জাগতে হবে যদি তুমি কুয়াশা শুনতে চাও। সুতরাং কুয়াশা আর মিনিট কয়েক বাকি আছে, তারপরে শুরু করছি, একটু পড়ে নেই, বন্ধুরা অনেক প্রশ্ন করেছে। আর নাজিমউদ্দিন রানা লিখেছে, আপু আমার কমেন্ট পড়েন, ব্রতি পড়তে থাকে, আমি আরো বের করেছি আপনি আজকের কাহিনীটা রং নাম্বার ফোনের মাধ্যমে কোনো মারা।
হ্যাঁ, এটাও একটা ভালো ধারণা আর কি, গেস,
এটা নিয়ে ভবিষ্যতে হয়তো আমরা কোনো কাহিনী নিয়ে আসতে পারি।
সাব্বির লোহজং থেকে, সহজ সরল কোন মানুষকে ধোকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার কাহিনী। তারপর আশারমিন আমাদের হাতে,
আচ্ছা সময় আমি একটা কথা পড়ছি, উম্মে হাবিবা জুই লিখেছে, আপু আমার ছোট বোনকে প্রোগ্রাম শুনতে না করো, ওর নাম জ্যোতি। আচ্ছা জ্যোতি, তুমি যদি খুব ছোট হয়ে থাকো, নিশ্চয়ই তোমার বোন নাম বয়স উল্লেখ করেনি, তবে আমি তোমাকে একটা কথা বলছি, তোমার যখন বয়স হবে তখন এটাগুলো তো আর্কাইভে থেকে যাবে এবিসির, তুমি শুনতে পাবে, না হয় তোমার বোনের কাছ থেকে শুনে নিও, এই আয়োজনটা তোমার জন্য আসলে না। আমরা প্রথমে বলেছি যারা অপ্রাপ্ত বয়স্ক, বিশেষ করে 18 নিচে যাদের বয়স, তারা একেবারেই শুনবে না, যাদের হার্টের প্রবলেম আছে তারাও শুনবে না, যাদের সদ্য কোনো অসুখ থেকে এই মুহূর্তে হয়তো খুব উইক ফিজিক্যালি, মানুষজন শারীরিকভাবে অসুস্থ থাকে, মেন্টালি তখন সব অনেক কিছু নিতে পারে না, দেখেন অনেক কিছু আছে যেটা তোমার বয়সের বা ওরকম অবস্থা যাদের আছে তাদের জন্য নয়, সুতরাং না শোনাটাই ভালো, এবং তুমি তো অবশ্যই শুনবে না। ঠিক আছে, আমরা একটা বিরতিতে যাব, এখন খবর শুনবো, এবিসির রাত 12টার খবর, ফিরে এসেই
ডাইরেক্ট আমরা আজকের কাহিনীতে চলে যাব। সঙ্গে থাকো, শুনতে থাকো, আর লিখতে চাইলে 8920@radiobd.fm/message আর @sharmin@sharmwn ফেসবুকে
লিখো। আশা চলছে, তোমাদের বা আপনার সঙ্গে আছি আমি শারমিন
আর আমি ব্রতি,
আর শুনছেন FM 89.2 অর্থাৎ এবিসি রেডিও। শুরু হয়ে গেছে কুয়াশার গল্প শোনার সময়, এতক্ষণ ধরে বন্ধুদেরকে অপেক্ষা রেখেছি, তা আমরা মূল কাহিনী শুরু করব এখন। তার আগে আরো একবার বলছি, যারা অপ্রাপ্ত বয়স্ক এবং হৃদরোগের সমস্যা আছে এবং দুর্বল চিত্তের, অসুস্থ এই মুহূর্তে, তারা অনুষ্ঠানটি শুনবেন না। এবং এই গল্পটির সঙ্গে, এই গল্পটির নাম স্থানকাল পাত্র আমরা
ঘটনার প্রয়োজনে
বদলে নিয়েছি। তো শুরু হয়ে যাক আজকের ঘটনা, এবং আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 আর জে শারমিনের ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ এবং
এবিসি রেডিও bd.fm/message। সঙ্গে আছি ব্রতি
আর শারমিন, সঙ্গেই থাকুন। অনেকদিন আগের কথা, ঢাকা শহরের এক মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের গল্প, আর 10টা সাধারণ পরিবারের মতোই সাজানো সংসার ছিল সেটা। মা বাবা আর দুটি মেয়ে নিয়ে চারজনের ছোট্ট সুখী পরিবার। মেয়ে দুটির নাম তন্নি আর চাঁদনি। মা বাবার খুব আদরের ছোট মেয়ে ছিল চাঁদনি, আর এই চাঁদনিকে নিয়েই আমাদের আজকের গল্প। দুই বোনের মধ্যে চাঁদনি ছিল ছোট, আর তাই পরিবারের সবাই তাকে যেমন আদর করত তেমনি চোখে চোখেও রাখত। ছোট্ট মেয়ে চাঁদনির সব আবদারই পূরণ হতো চাইতে না চাইতেই। আর চাঁদনিও ছিল খুব লক্ষ্মী স্বভাবের মেয়ে, এমন কোন আবদার সে কখনোই করত না যা মা বাবা পূরণ করতে পারবে না। চাঁদনির এই লক্ষ্মী স্বভাবের জন্য আশেপাশে সবার খুব প্রিয় ছিল সে। মধ্যবিত্ত পরিবারের বিলাসিতার কোন সুযোগ ছিল না, বাড়তি জিনিস শৌখিন পোশাক এসব কিনে দেবার তেমন সামর্থ্যও ছিল না তার বাবা মায়ের। কিন্তু এসব নিয়ে চাঁদনির কোনো মাথা ব্যথা ছিল না। চাঁদনির স্বপ্ন ছিল একটাই, পড়াশোনা করে সে অনেক সুনাম অর্জন করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে। পড়তে সে খুবই ভালোবাসত, তাই ছোটবেলা থেকেই চাঁদনি পড়াশোনায় খুবই ভালো ছাত্রী ছিল সে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সে অনেক পরিশ্রম করত।
সকালে উঠে পড়লে হয় না?
সকালে তো আরো পড়া আছে, তুমি চিন্তা করো না তোমা, আমি একটু পরে ঘুমিয়ে পড়বো।
তুই তো দেখি ইদানিং খুব পড়াশোনা করছিস।
হ্যাঁ করবোই তো, SSC পরীক্ষার তো বেশি দেরি নেই, তুমি দেখো মা আমি অনেক ভালো রেজাল্ট করব।
আচ্ছা ঠিক আছে, এই দুটুকু খেয়ে নে তো তাড়াতাড়ি।
উফ মা আবারও, তুমি জানো আমার দুধ খেতে ভালো লাগে না।
তাহলে তুই ভালো রেজাল্ট করব কি করে শুনি? দুধ না খেলে বুদ্ধি হবে?
উফ আচ্ছা দাও।
কিন্তু ভালো ছাত্রী হলে কি হবে, চাঁদনি সেই সঙ্গে ছিল খুব সরল মোনা। আসলে ছোটবেলা থেকে ওকে এত আগলে রাখা হয়েছে যে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে ওর তেমন কোনো ধারণা ছিল না। পরিবার রক্ষণশীল হবার কারণে সে বাইরের মানুষের সাথে মেশারও তেমন কোনো সুযোগ পায়নি, তাই অনেক কিছু সে বুঝতে পারত না। মাঝে মাঝে সে বোকার মতন একটা কাজ করে বসত বা সরল মনে এমন কোনো কথা বলে ফেলত যে শুনে সবাই হেসে উঠত।
হ্যালো,
এটা কি চাঁদনিদের বাসা?
হ্যাঁ আমি চাঁদনি বলছি।
আমি বিদ্যুৎ অফিস থেকে বলছি।
হ্যাঁ বলুন, বাসায় তো বাবা নেই, মাকে দেব?
আরে দরকার নেই, তুমি শুনলেই হবে।
ও বলুন,
তোমাদের ইলেকট্রিক বিল তো 3 মাসের বাকি।
তাই নাকি? জানি না তো, মা জানে, মাকে দেই।
বললাম না তুমি শুনলেই হবে।
বলুন,
তোমার বাবা আসলে বলো ইলেকট্রিক বিল এবার না দিলে লাইন কেটে দেব।
না না কেটে দেবেন না, বাবা বোধ হয় ভুলে গেছে, আমি বাবাকে বলবো।
ঠিকঠাক বলবে কিন্তু। আর শোনো, তোমার গলাটা খুব মিষ্টি।
আচ্ছা মা,
আমি রান্নাঘরে, বল।
বিদ্যুৎ অফিস থেকে ফোন এসেছিল, আমাদের নাকি 3 মাসের বিল বাকি।
বিল বাকি? না তো,
অফিস থেকে ফোন করে জানালো তো, বাবা নাকি দেয়নি।
বিলের কাগজ তো সব আমার কাছেই আছে, সব মাসের বিল তো ঠিকঠাক দেওয়া আছে।
তাহলে বললো কেন?
আর কিছু বলেছে? বয়স কিরকম মনে হলো?
আমি কি করে বলবো, ফোনে কি দেখা যায়?
গলা শুনে তো বোঝা যায়।
জানি না, তবে কথা বলতে বলতে মাঝে মাঝে হাসছিল।
আর কি বলেছে বলতো?
আর বলেছে আমার গলা খুব মিষ্টি।
বুঝেছি, তোকে কতবার মানা করেছি না তুই ফোন ধরবি না, বারবার মানা করা সত্ত্বেও তুই ফোন ধরিস। আর রাজি বাজি ছেলেরা ফোন করে মাঝে মাঝে, এক কথা তোর কানে যায় না।
রাগ করছো কেন? তাহলে বিদ্যুৎ অফিস বললো কেন?
আপনাকে গাধা বানানোর জন্য, একটু যদি বুদ্ধিশুদ্ধি থাকে মেয়েটার মাথায়।
আমি কি করলাম, ফোন অনেকক্ষণ থেকে বাজছিল তাই ধরেছি।
আর ধরবি না, বড় হয়েছিস এসব বুঝবি কবে? ছেলেদের নিয়েও পারি না বাবা, কি দরকার ছোট্ট একটা মেয়ের সাথে এমন দুষ্টুমি করার।
চাঁদনির বড় বোনের নাম ছিল তন্নি, তন্নিও মোটামুটি ভালো ছাত্রী ছিল। ছোট বোন চাঁদনিকে সে খুবই ভালোবাসত, চাঁদনির পড়াশোনা বা যে কোনো কাজে তন্নি সব সময় তাকে সাপোর্ট করত। ছোট বোনকে অনেক আদর করে আগলে রাখত সে, আবার এটাও চাইত যেন চাঁদনি স্বাবলম্বী হয়, সব কাজে সফল হয়।
চাঁদনি, আমার পেন্সিলটা কই?
ও আপু, আমি একটু নিয়েছি, আমার একটা ছবি আঁকতে হবে।
কিসের ছবি রে?
প্র্যাকটিক্যাল খাতায় ছবি আঁকতে হবে।
ও আচ্ছা
আচ্ছা আপু, তুমি মুরগি আঁকতে পারো?
মুরগি? হ্যাঁ পারি তো।
তাহলে আমাকে একটা এঁকে দাও না। আমাকে না এই যে এই যে এই ছবিটা আঁকতে হবে, কিন্তু আমি কিছুতেই পারছি না।
আরে এ তো সহজ একটা ছবি, পারিস না কেন? এটা তো কোনো ব্যাপারই না, দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি।
ও থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো।
এইভাবেই সবার আদর নিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল চাঁদনি। কিন্তু কে জানত ফুলের মতো এই মেয়েটির জীবনে কতটা দুর্ভাগ্য অপেক্ষা করে আছে। চাঁদনির এসএসসি পরীক্ষা দেওয়ার সময় চলে এলো। ভালো রেজাল্ট করার জন্য চাঁদনি উঠে পড়ে লাগলো, অনেক পরিশ্রম করতে লাগলো। চাঁদনির মা বাবা খুব খুশি হলো, সন্তানকে পড়াশোনা করতে দেখলে কোন মা বাবাই না খুশি হয়। অবশেষে সেই দিনটা এলো, চাঁদনির সবচেয়ে খুশির দিন, চাঁদনির রেজাল্ট। সেদিন ভোর হতে না হতেই চাঁদনি ঘুম থেকে উঠে পড়ল আর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন রেজাল্ট বের হবে। রেজাল্ট এলে দেখা গেল চাঁদনির রেজাল্ট খুবই ভালো হয়েছে। মা বাবা পাড়া প্রতিবেশী তার রেজাল্টে প্রচন্ড খুশি হলো, আর চাঁদনি তো নিজের খুশি কিছুতেই ধরে রাখতে পারছিল না। এবার সেও তার বড় আপুর মতো কলেজে ভর্তি হতে পারবে, স্কুলের ছোট্ট পরিসর থেকে নাম করা কলেজে সে ভর্তি হবে, নতুন নতুন সব বন্ধু হবে, কত মজা হবে, কি জানি কত নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য। নতুন কলেজে ভর্তির কথা চিন্তা করেই চাঁদনি প্রচন্ড খুশি হয়ে উঠল, আর সারাক্ষণ সেই স্বপ্নে বিভোর হয়ে থাকতে লাগলো।
মেয়েদের কলেজ, আর তাছাড়া তুমি ওর দিকে খেয়াল রাখতে পারবে,
তাহলে তো খুবই ভালো হবে। আচ্ছা হয়েছে, এখন সবাই খেতে আসো।
চলো মা, আমরা এখন খেতে যাই।
উফ কি মজা হবে।
এবার কলেজে ভর্তি হবার পালা। চাঁদনির বোন তন্নি তখন পড়ছিল শহরেরই একটি নাম করা মেয়েদের ঐতিহ্যবাহী কলেজে। বিশাল জায়গা নিয়ে তৈরি সেই পুরনো আমলের কলেজটি দেখতে ছিল খুবই সুন্দর, নানা রকম গাছপালায় ভর্তি। চাঁদনির খুব ভালো লাগত কলেজটা, তাই সে ভেবে রেখেছিল যে ভর্তি হলে তাকে এখানে ভর্তি হতে হবে। ভালো রেজাল্ট করার পর সেখানে ভর্তি হতে আর কোনো বাধা রইল না। চাঁদনির বাবা তাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিলেন সেই কলেজে। অবশেষে চাঁদনির মনের ইচ্ছা পূর্ণ হলো। এবার চাঁদনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কবে থেকে তার নতুন ক্লাস শুরু হবে। নতুন নতুন পড়ার বই, নতুন টিচার, নতুন বন্ধুদের কথা ভেবে তার যেন আর একটুও তরসই ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেবার কয়েকটা ছুটি একসঙ্গে এসে পড়ল। যেদিন ক্লাস শুরু হবার কথা তার পরের দিন থেকেই ছিল পূজার ছুটি। ছুটির আগে মাত্র একদিনের সময় পাওয়া যাবে ক্লাসের জন্য, অর্থাৎ কলেজে তার প্রথম ক্লাস যেদিন হবে তারপর থেকে আবার কিছুদিনের জন্য কলেজ বন্ধ হয়ে যাবে। চাঁদনি তাতেও খুশি, সে প্রথম ক্লাসে যাবার জন্য অনেক প্রস্তুতি নিল। যেদিন ক্লাস হবার কথা তার আগের রাতে অনেক আনন্দ নিয়ে চাঁদনি ঘুমাতে গেল। ভোর হবার অনেক আগেই তার ঘুম ভেঙে গেল, এত এক্সাইটেড সে যে কখন কলেজে যাবে, কখন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হবে, কখন সে ক্লাস শুরু করবে। ভীষণ উৎসাহে সে ভালো করে আলো ফোটার আগেই কলেজে যাবার জন্য পোশাক পরে তৈরি হয়ে গেল। সে ভাবল প্রথম দিনই কলেজে যেতে দেরি হয়ে গেলে টিচাররা কি মনে করবেন, তাই সে বোনকে রেখে একাই কলেজের দিকে রওনা দিল। তাদের বাড়ি থেকে কলেজটা খুব বেশি দূরও ছিল না। তখন মাত্র আলো ফুটেছে, এই ফাঁকে একটা কথা বলে রাখি, চাঁদনির বোনও কিন্তু সে একই কলেজে পড়ত, তবে উঁচু ক্লাসে।
মা আমি কলেজ যাচ্ছি।
এত তাড়াতাড়ি?
কোথায় তাড়াতাড়ি, প্রথম দিনে কি দেরি করে যাবো নাকি?
তন্নির সাথে যা।
উফ আপুর জন্য অপেক্ষা করতে গেলে আর যাওয়া হবে না। আপু যে দেরি করে ঘুম থেকে ওঠে, রোজ দেরি করে কলেজে যায়। আপু, এই আপু।
ওহো কি হলো,
কলেজ যাবে না, দেরি হয়ে যাচ্ছে তো।
বোধহয় এখনো তো 7টাই বাজেনি, আর একটু পরে উঠবো।
আমি তাহলে চলেই যাই, তুমি রেডি হয়ে আসো।
আচ্ছা যা, শোন সাবধানে যাস।
আচ্ছা ঠিক আছে।
কলেজের গেইটে পৌঁছে চাঁদনি একটু অস্বস্তি বোধ করলো, কারণ রাস্তাঘাটে যেমন মানুষ খুব কম তেমনি কলেজটাও খুব নীরব দেখাচ্ছিল। আসলে এত ভোরে তখনও কেউ কলেজে এসে পৌঁছয়নি, চাঁদনি সেটা জানত না। সে খুশিতে উত্তেজনায় কিছুটা আগেই কলেজে চলে এসেছে। বিশাল বড় লোহার গেইটটা তাকে খুব আকর্ষণ করছিল। অনেকক্ষণ সেই গেইটের দিকে তাকিয়ে থাকলো চাঁদনি, তারপর কাছে গিয়ে দারোয়ানকে বলল,
দারোয়ান দারোয়ান কই যান?
আমি ফার্স্ট ইয়ারে নতুন ছাত্রী, এই দিক দিয়ে ঢুকতে হবে?
ক্লাস তো শুরুই হয় নাই।
জানি, আমি মনে হয় একটু আগে চলে এসেছি, এখন কি করব?
ক্লাসে গিয়ে বসে থাকি, একটু পরে সবাই এসে পড়বে।
ক্লাসটা কোন দিকে?
সোজা চলে যান ডান দিকে।
ঠিক আছে।
কলেজে ঢুকে চাঁদনি ঘুরে বেড়াতে লাগলো। বিশাল বাঁধানো চত্বর, কত বড় বড় এক একটা গাছ, কি সুন্দর দেখতে কলেজটা। চাঁদনির মনে খুব আনন্দ হলো, এই কলেজটা তার নিজের, একেবারে নিজের। এখন সে কত স্বাধীন। কতদিন চাঁদনি মনে মনে স্বপ্ন দেখেছে এই কলেজটাতে আসা, তার মনে হলো সে অনেক বড় হয়ে গেছে। মনের আনন্দে তাই সে গুনগুন করে গান গাইতে লাগলো, আর হেঁটে হেঁটে পুরো কলেজটা ঘুরে দেখতে লাগলো।
আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাব না।
চাঁদনি যে কলেজে ভর্তি হয়েছে সেখানে কলেজের পেছন দিকে কনস্ট্রাকশনের কাজ চলছিল। কলেজ কিছুদিন পরেই ছুটি হয়ে যাবে, এই ফাঁকে কনস্ট্রাকশনের কাজ চলবে। সেদিন সকালে কনস্ট্রাকশনের কাজের জন্য দুজন মিস্ত্রি একটু আগে আগে এসে কাজে নেমে পড়েছে।
আমার জমুনার জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো, জুবন বিশিয়া গেল জয় হলে, ওরে হাটু পানিত নাই মাকুনা হাটু মাজন করে, কুমুর পানিত নাই মাকুনা কুমুর মাজন করে, আমার জমুনার নন্দনা নন্দনা নন্দনা।
মনেতে রং লাগছে তোর, জলদি পানি আন, মশলাটা মাখাই লই।
ওস্তাদ মায়াগু স্কুলে আসা খালি বুকটা ধরপর 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 করে।
হই বেড়া, এটা স্কুল না বেহুক, এটা কলেজ।
ওই ওই লো মায়াগু দেখে সব সমান।
মাইয়া 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 খালি মাইয়া, তোর মতলব খানা ভালো লাগতেছে না, সাবধান।
কি কও, আমি উল্টা পাল্টা কাম করুম যে না, আমি ওসব আউল পাউল কামে নাই, যা করুম ডাইরেক্ট লাইন।
হয়েছে হয়েছে, বাদ দে যা, তোর এই উড়া ধরা তাসল ছাইরা পানি আন, যা মশলাটা মাখাই লই।
যাইতেছি যাইতেছি। তুমি যে নাটের গুরু, বাকি জোড়া ভুরু, চোখের সামনে বইসো তুমি কলকাঠি যে নাড়ো।
কি কস
গান গাইতেছি তুমি?
হয়েছে যা যা পানি আন, যাইতেছি তো।
হাঁটতে হাঁটতে চাঁদনি নিজের ক্লাসরুম খুঁজছিল, কিন্তু কলেজ তখনও খালি। চাঁদনি আশেপাশে অনেকগুলো রুমে উকি দিয়ে দেখল, কিন্তু কাউকে সে দেখতে পেল না। কাকে জিজ্ঞাসা করবে, কিভাবে জানবে তার ক্লাসরুমটা কোথায়? বেশ খানিকটা এগিয়ে গিয়ে সে দেখতে পেল দুজন লোক বাগানে কাজ করছে। সে তাকাতেই পিচ করে পানির পিক ফেলল একজন।
আমি নতুন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার এর। আচ্ছা, ফার্স্ট ইয়ার এর ক্লাসরুমটা কোথায় বলতে পারেন?
আপনি ক্লাস খুঁজতেছেন?
হ্যাঁ, আমি ঠিক চিনতে পারছি না, আজকে আমার প্রথম ক্লাস তো, আর কাউকে তো দেখতেও পাচ্ছি না।
আহেন আমার সঙ্গে, আমি দেখাই দিতেছি।
কোন দিকে?
এই তো এই দিক দিয়ে একটু সামনে আগায় যাইতে হইবে, তারপর বামে ঘুরলেই। চলেন চলেন, আমি দেখাই দিতেছি।
আচ্ছা ঠিক আছে।
সরল মনে লোকটির দেখানো পথ দিয়ে এগিয়ে গেল, কিন্তু কোথায় গিয়ে পৌঁছলো সে? তার স্বপ্নের ক্লাসরুম কি ছিল সেখানে, নাকি তার জীবনের চরম অন্ধকার কোনো গহ্বরে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না? না, জানা গেল না, কেউ জানতে পারল না কোথায় গেল চাঁদনি। কোথায় গেল চাঁদনি?
জানতে হলে শুনতে হবে, সঙ্গেই থাকতে হবে।
আর একটু অপেক্ষা থাকতে হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। এবং বন্ধুদের জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 89209 নম্বরে, এবং ফেসবুকের ফ্যান পেজ আছে আরজে শারমিন এবং এবিসি রেডিও এফএম 89.2। এবং যারা অনলাইনে বসে শুনছেন তারা ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছেন এবং আরো পাঠাতে পারেন এবিসি রেডিও bd.fm/message। কিন্তু যাবার আগে একটু বলে দিচ্ছি যে একজন বন্ধু জানতে চেয়েছে যে আমরা কাহিনীটা একটুখানি বলে দিচ্ছি। যে আমরা শুরুতে দেখেছি একটা ছোট্ট হাসি খুশি পরিবার, একটু রক্ষণশীল, সেই পরিবারের দুটো মেয়ে, বড় মেয়ের নাম তন্নি, ছোট মেয়ের নাম চাঁদনি। তারা দুজনেই লেখাপড়া ভালো, ছোট মেয়েটি সদ্য এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং খুব বড় বোন যে কলেজে পড়ে, শহরের একটি ঐতিহ্যবাহী কলেজ, সেখানে ভর্তি হয়েছে সে। এবং সে প্রথম দিন ক্লাস করতে গেছে, একটু আগেই যেটা থাকে নতুন ক্লাসে যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে, সবার আগে পৌঁছে গেছে সে। এবং সে একটু সোজা সরল বোকাশোকা ধরনের মেয়ে, যেটা আমরা একটু আগে শুনেছি, সে তার ছোটখাটো বোকামি। তো যাই হোক, সে আগে পৌঁছে গেছে এবং সে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার নতুন বন্ধুদের সঙ্গে তার দেখা হবে, কখন তার জীবনের প্রথম, কলেজ জীবনের প্রথম ক্লাস শুরু হবে। এবং সে, আমরা দেখলাম শেষ মুহূর্তে যেটা, সে খুঁজে বেড়াচ্ছে, কারণ অত সকালবেলা কেউ কলেজে আসেনি, তার ক্লাসটি কোথায়, এবং আশেপাশে দু একজন লোকের সঙ্গে দেখা পেয়েছে, তাদেরকে সে জিজ্ঞেস করছে। এবং বাকিটা কি হয়েছে, কোথায় গেল জানি, সেটা জানবো আমরা একটু পর। তার আগে ছোট্ট একটা বিরতি। সঙ্গে আছি শারমিন,
আর সঙ্গে আছি ব্রতি,
আর শুনছেন FM 89.2 এবিসি রেডিও, FM 89.2। চাঁদনির বড় বোন তন্নিরও সেদিন ক্লাস ছিল। ঘুম থেকে উঠে কলেজে পৌঁছতে পৌঁছতে সেদিন তন্নির একটু দেরি হয়ে গেল, তাই ক্লাসে ঢোকার আগে সে আর তেমন কিছু ভাববার সুযোগ পেল না যে তার বোনের ক্লাস কোন দিকে খোঁজ নেবে কিনা। সে ভাবলো একটু পরেই না হয় খোঁজ নেব। তাদের সেদিন সারা ছুটিতে পড়ার জন্য সিলেবাস দেওয়ার কথা, সেসব নিয়েই তন্নি সেদিন খুব ব্যস্ত থাকলো। মাঝখানে টিফিন টাইম হলে সে আশেপাশে চাঁদনিকে একটু খোঁজাখুঁজি করলো, কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাসের আশেপাশে কোথাও চাঁদনিকে দেখা গেল না। তন্নি ভাবলো চাঁদনি হয়তো নতুন পাওয়া বন্ধুদের সঙ্গে হৈহুল্লোড় করতে ব্যস্ত, মেয়েটা সবসময় ঘরে থাকে, তেমন কোনো আনন্দের সুযোগ তো তার নেই। থাক না, আজকে দিনটা না হয় সে তার নিজের মতন করেই এনজয় করুক। এইসব ভেবে তন্নিও তাকে তেমন একটা খোঁজাখুঁজি করল না। আসলে সে ঘুণাক্ষুরে ভাবতে পারেনি এত পরিচিত একটা জায়গায় চাঁদনির কোন রকম বিপদ ঘটতে পারে। ফার্স্ট ইয়ারে মেয়েদের ছুটি একটু আগে আগে হয়ে যায়, তন্নির যখন ছুটি হলো ততক্ষণে ফার্স্ট ইয়ারের বেশিরভাগ মেয়েই বাড়ি চলে গেছে। তাছাড়া সেদিন কলেজ ছুটি হয়ে গেছে প্রায় এক সপ্তাহের জন্য, দারোয়ান আর আয়ারা সব ক্লাসরুমে তালা লাগিয়ে দিচ্ছে। তন্নিও আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিল। সে ভেবেছিল চাঁদনিও নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গেছে, কিন্তু বাড়ি পৌঁছে সে যা শুনল তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না।
মা, উমা, চাঁদনি,
তন্নি বাসায় ফিরলে?
হ্যাঁ মা, চাঁদনি কই?
উমা, চাঁদনি আর তোর সাথে ফেরার কথা?
আমার সাথে? কিন্তু ও তো আগেই চলে আসছে, আমি তো ওকে কোথাও দেখলাম না, ও বাসায় ফেরে নাই
না তো? আমি যে ভেবেছি ও তোর সাথে ফিরছে। তুই এত আগে চলে আসলি কেন?
আশ্চর্য, আমার সাথে আজকে সারাদিন তোর দেখাই হয় নাই, আমি তো ভাবলাম ও ক্লাস শেষ করে আগেই বাসায় চলে আসছে।
কি বলিস এসব, মেয়েটা আমার গেল কই?
কি হলো, হয়েছে কিসে?
চাঁদনি তো বাসায় ফেরেনি এখনো।
ফেরেনি মানে? ওর না তন্নির সাথে ফেরার কথা?
হ্যাঁ, কিন্তু তন্নি তো ওকে খুঁজেই পায়নি।
বলো কি, তন্নি তুমি ওর ক্লাসে গিয়ে খুঁজেছিলে?
হ্যাঁ বাবা।
দাঁড়া তো, আমি ওকে খুঁজতে যাচ্ছি।
ওর বাবা আর একটু দেরি না করে ছুটে বেরিয়ে গেলেন। কলেজ তার অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, তালা দিয়ে সব শিক্ষক আর ছাত্রছাত্রীরা চলে গেছে। তারপরও অনেকক্ষণ চাঁদনির বাবা কলেজের গেইটে আশেপাশে খুঁজতে লাগলেন, কিন্তু চাঁদনিকে কোথাও পাওয়া গেল না। হতাশ হয়ে চাঁদনির বাবা বাড়ি ফিরে এলো। মনে মনে তার আশা ছিল চাঁদনি হয়তো বাসায় ফিরে এসেছে, সে ফিরে গিয়ে হয়তো দেখবে চাঁদনি বাসায় আছে। কিন্তু না, বাসায় অধীর আগ্রহে ওর মা আর তন্নি অপেক্ষা করছিল। চাঁদনি নেই, চাঁদনি ফেরে।
কি হলো, চাঁদনি কই?
চাঁদনি ফেরেনি?
তুমি না ওকে আনতে গেলে?
কোথাও পেলাম না।
কোথায় গেল আমার মেয়েটা? এখন আমি কি করবো?
কান্নাকাটি করো না, আমি ওকে খোঁজবার ব্যবস্থা করি।
থানায় চুপ, পুলিশে খবর দাও।
পুলিশ থানায় যাবো?
কেন, থানায় গেলে সমস্যা কি?
লোকে কি বলবে? হয়তো চাঁদি কোনো বান্ধবীর বাসায় গেছে, সন্ধ্যার মধ্যে ঠিকই চলে আসবে।
আর যদি না আসে আমি কি তখন চুপ করে বসে থাকবো?
সন্ধ্যার মধ্যে না ফিরলে তখন যাব। আচ্ছা, এমন তো হয়নি যে ওর খালার বাসায় গেছে? তোমার বোন মনোহরের বাসায় তো কাছেই, সেখানে চলে যায়নি তো?
ও তো কখনো এভাবে কাউকে না বলে করতে যায় না। আর সন্ধ্যা তো হয়েই আসলো, কোথাও গেলে এতক্ষণ তো চলে আসার কথা। তুমি একবার যাও মনোহর বাসায় গিয়ে একটা খোঁজ নিয়ে আসো। যাও না, দাঁড়াও, আমি যাবো তোমার সঙ্গে।
আচ্ছা
চলো চলো।
চাঁদনির মা বাবা দৌড়ে গেল মনোয়ারার বাড়িতে, কিন্তু তাদেরকে হতাশ হতে হলো সেখানেও। চাঁদনি সেখানেও নেই। মনোয়ারা আর তার স্বামী তাদেরকে দেখে অবাক হয়ে গেল।
মনোয়ারা, দেখো তো কে এলো।
দাঁড়াও দেখছি। আরে আপা, দুলা ভাই, এই সন্ধ্যাবেলা আসো, আসো ভেতরে আসো। চাঁদনি কি এখানে আসছে? চাঁদনি ও এখানে আসবে কেন? কি হয়েছে, ব্যাপারটা কি? আর তোমাদের চেহারা আমার মনে হচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে আমার মনু, আমার চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছো এসব, খুলে বলো সব আমাকে।
চাঁদনি আজ ভোরে কলেজ গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি।
বলেন কি, এখন তো প্রায় রাত হতে চলল, কলেজে ভালো মতো খুঁজে দেখেছেন?
কলেজ বন্ধ হয়ে গেছে, সেখানে কেউ নেই।
ও মাই গড, শিগগিরই পুলিশে খবর দিতে হবে।
এখন কি হবে, আমি এখন কি করব?
চাঁদনির বাবা আর তার খালু আর কোনো উপায় না দেখে থানায় চলে গেল। সে সময় মানুষ খুব একটা বড় বিপদে না পড়লে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, থানা পুলিশ করতে চাইত না। কিন্তু চাঁদনির মায়ের ক্রমাগত কান্নাকাটিতে তারা বাধ্য হলেন থানায় যেতে। তাছাড়া চাঁদনির বাবাও প্রচন্ড ভয় পেয়েছিলেন, তাদের লক্ষ্মী মেয়ে যে কিনা কোনোদিন কোথাও একা এত সময় বাইরে থাকেনি, আজকে সারাদিন চলে গেল অথচ তার কোনো খোঁজ নেই। কি হলো মেয়েটা, কোথায় গেল সে?
ভেতরে আসতে পারি?
আসেন আসেন, বলেন কি সমস্যা।
আমার মেয়েকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কলেজে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি।
কোথায় কোথায় খুঁজেছেন, সব আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজেছেন?
ঢাকায় আমাদের আত্মীয় স্বজন কম, ওর খালার বাসায় গিয়েছি। এই যে উনি ওর খালু।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একটা জিডি করেন আপনারা, আমরা ব্যাপারটা দেখছি। মেয়ের নাম কি?
চাঁদনি।
ওর বন্ধু বান্ধবের বাসায় তো যেতে পারে, সেসব জায়গায় খোঁজ করেছেন?
আমার মেয়ে না বলে কখনো কোথাও যায় না,
অনেক সময় যেতেও পারে। ঠিক আছে, আমরা খোঁজ করে দেখি, আপনি চিন্তা করবেন না।
পুলিশ মনে মনে ধারণা করেছিল মেয়েটি হয়তো তার পূর্ব প্রেমিকের সাথে পালিয়ে যেতে পারে, কিন্তু চাঁদনির মা বারবার জোর দিয়ে বললেন এটা হতেই পারে না। চাঁদনি এত ভদ্র স্বভাবের মেয়ে ছিল যে সে কোনোদিন একা কখনো সে বাইরে যেত না, বাবা মায়ের অবাধ্য হয়নি। আর তাছাড়া তার যত বন্ধু ছিল সবাইকেই তারা চেনে, আর তার কোনো ছেলে বন্ধু ছিল না, আর কোনো ছেলের সাথে তার পরিচয় থাকার কোনো প্রশ্নই ওঠে না। সে এসব ব্যাপার বুঝতোই না, এতটা সরল ছিল সে। পুলিশ তারপরও চাঁদনির ঘর খুঁজতে চাইল। হয়তো চাঁদনির ঘরে এমন কোনো আলামত পাওয়া যেতে পারে যাতে বোঝা যাবে চাঁদনির কারোর সাথে সম্পর্ক ছিল কিনা। কিন্তু তন্ন তন্ন করেও পুলিশ তেমন কিচ্ছু খুঁজে পেল না, শুধু চাঁদনির একটা ডায়েরি পাওয়া গেল। আলামত হিসেবে পুলিশ সেটা খুলে পড়ল। সেখানে লেখা ছিল চাঁদনির মনের নানা কথা। ডায়েরিটা পড়লে বোঝা যায় চাঁদনির মনটা কত সরল আর নিষ্পাপ ছিল।
আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আমি নতুন কলেজে ভর্তি হয়েছি। এখন আমি বড় অপুর মতো হিঁটে হিঁটে কলেজ আর মোটা মোটা বই। বাবা আমাকে নতুন বই আর খাতা কিনে দিয়েছে, আর মা আমাকে একটা নতুন জামা বানিয়ে দিয়েছে। মা বাবা, আমি তোমাদের অনেক 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 অনেকের চেয়েও অনেক বেশি ভালোবাসি।
ডায়ের লেখা পড়ে চাঁদনির মা ঝরঝর করে কাঁদতে লাগলেন। কারো মনে কোনো সন্দেহ রইল না যে চাঁদনি কতটা লক্ষ্মী মেয়ে ছিল। কিন্তু রহস্যের কোনো সমাধান হল না তাতে। চাঁদনিকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কেউ জানতে পারল না চাঁদনির সাথে কি হয়েছিল, পুতুলের মতো সুন্দর মেয়েটা কোথায় হারিয়ে গেল। সপ্তাহখানেক পরের কথা, চাঁদনির কলেজ সেদিন খুলেছে। সকালের প্রথম ক্লাস শুরু হয়েছে, টিচার রোল কল করছে। রোল নম্বর 7 পর্যন্ত এসে তিনি থেমে গেলেন।
রোল 1
প্রেজেন্ট মিস,
রোল 2
ইয়েস ম্যাম,
রোল 3
প্রেজেন্ট ম্যাম,
রোল 4
ইয়েস ম্যাম,
রোল 5
ইয়া ম্যাম,
রোল 6
ইয়েস ম্যাম,
রোল 7 রোল 7 ব্যাপারটা কি? আগের দিনও অ্যাবসেন্ট, আজকেও মেয়েটি নেই। মেয়েরা তোমরা কি কেউ রোল নাম্বার 7 কে দেখেছো?
নো ম্যাম।
আশ্চর্য না? প্রথম দিনে যদি এত রেসপন্সিবল হয় তাহলে কিভাবে চলবে?
ম্যাম, আমরা প্রথম দিনও কিন্তু তাকে দেখিনি, এবং রোল 7 কিন্তু প্রথম দিনও ছিল না।
এতদিন ধরে তো অসুস্থ থাকার কথা নয়, আর সেটা হলেও তো কলেজে জানানো উচিত না? ইরেসপন্সিবল।
টিচার মনে মনে খুব বিরক্ত হলেন, কিন্তু তিনি জানতেন না চাঁদনির নামের মেয়েটি মোটেই ইরেসপন্সিবল ছিল না। সে ছিল বড় হতভাগ্য, তাই তার স্বপ্নের ক্লাসরুমে একটি বারের জন্যেও সে পৌঁছতেই পারেনি। কয়েকটা পিরিয়ড শেষ হয়ে গেল, টিফিন টাইমের ঘন্টা দিল। মেয়েরা হই হুল্লোড় করে বের হয়ে গেল টিফিন খেতে।
এই চল চল, দেরি হয়ে যাচ্ছে।
কই
ক্লাসে যাবি না? টিফিন টাইম তো প্রায় শেষ,
এখনো তো একটু সময় আছে।
আরে না না, পরে ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেলে টিচার খুব রাগ করত।
আচ্ছা শোন, আমি একটু হাত মুখ ধুতে টয়লেটে যাবো, তারপর ক্লাসে যাই।
ও তাই বল, চল আমিও যাই। এই এটা তো বন্ধ, এদিকে এটা খুবই নোংরা,
পরিষ্কার করে না
একদম। এক কাজ করি, একেবারে পেছনটাতে যাই, এটাতে তো কেউ সহজে ঢুকে না।
আচ্ছা চল, তাড়াতাড়ি
পরিষ্কার থাকবে।
মেয়ে দুটির চিৎকার শুনে দৌড়ে এলো আশেপাশে যারা ছিল সবাই। যা দেখা গেল তা কেউ কল্পনাও করতে পারেনি। একটি লাশ বাঁধা ছিল সেখানে। পুরনো আমলের টয়লেট গুলোর উপরের দিকে প্লাস্টার আর চেইন আর পাইপ, সেই পাইপের সাথে দু হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে একটি মেয়ের লাশ, মুখ দেখে চেনার উপায় নেই। কলেজ কর্তৃপক্ষ ছুটে এলো সব শিক্ষকেরা। পুলিশে খবর দেওয়া হলো। লাশ দেখে পরিচয় নিশ্চিত হবার কোনো উপায় ছিল না। কাছেই পাওয়া গেল একটি ব্যাগ, যেখানে তার পরিচয়পত্র, বই, খাতা সব ছিল। আর সেখান থেকেই পাওয়া গেল পরিচয়। মেয়েটির নাম চাঁদদি। কি হয়েছিল চাঁদদির, কি এমন ঘটনা ঘটেছিল যে তাকে কলেজের প্রথম দিনে ক্লাস করতে গিয়ে লাশ হতে হয়েছিল, এবং সেটাও কলেজ 5 দিন বা 6 দিন বন্ধ ছিল, মাঝখানে ছুটি, পুজোর জন্য বন্ধ ছিল, তারপরে তার লাশ পাওয়া গেছে এবং সে 5 দিন ধরে সে নিখোঁজ ছিল, কোথায় ছিল চাঁদদি? এত নির্মমতার শিকার তাকে কেন হতে হলো একটা নিষ্পাপ, অসহায়, সহজ সরল মেয়ে, যে কিনা খুশি মনে কলেজে গেছে? এবং সে কলেজ থেকে কি তাহলে বেরোতেই পারেনি, নাকি বাইরে থেকে সে বের হয়ে গিয়েছিল, বাইরে থেকে কেউ তাকে মেরে সেখানে ঝুলিয়ে রেখে দিয়েছে? আমরা দেখলাম যে চাঁদদির বাড়ির লোকজন এবং তার বাবা কিছুটা রক্ষণশীল, আমরা যেটা দেখলাম যে প্রথম যেতে চাইছিল না থানায়। আমরা শুরুতেই শুনেছি, বলেছি আমি, যে তার বাবা পরিবারটা একটু রক্ষণশীল ছিল এবং খুবই খুবই হৃদয় বিদারক, মর্মান্তিক,
নির্মম।
এরপরে আরো আছে কাহিনী, আমরা আস্তে আস্তে একটু একটু করে শুনবো। এই পর্যন্ত আমরা শুনলাম এবং শুনেই যারা শুনছেন আমার মনে হয় তারা হতবাক হয়ে গেছেন, হয়তো এতটা কেউ আশা করেননি বা ভাবতেও পারেনি যে এরকম একটা নির্মমতার শিকার হতে পারে অতটুকু একটি মেয়ে। তো এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন, যারা লিখে পাঠিয়েছেন, প্রতিটি যদি পড়ো SMS গুলো।
অনেকগুলো বন্ধুর প্রশ্ন, কলেজের নামটা কি জানতে পারি?
কলেজের নামটি আমরা গোপন রেখেছি এবং অনেকে VNC কলেজের কথা লিখবে, কার্নেসন স্কুলের কথা লিখেছেন। অবশ্যই না, এটা শুধুমাত্র মেয়েদের একটি ঐতিহ্যবাহী কলেজ। আমি শুরুতে বলেছি যদি স্কুল হতো আমি নিশ্চয়ই উল্লেখ করতাম, সুতরাং এটা স্কুল কলেজ না, এটা শুধুমাত্র মেয়েদের একটি কলেজ, কিন্তু নামটি আমরা প্রকাশ করব না। আমরা শুরুতে আরো একটা কথা বলেছিলাম যে আজকের এই সত্য ঘটনার এবং অন্যান্য সময় আমরা বেশ কিছু সত্য ঘটনার নাম, স্থান, কাল, এই সমস্ত কিছুই আড়াল করে ঘটনার প্রয়োজনে আমরা আসলটা বলি না, বদলে দিই নামগুলো।
অধরা বলছে যে আপনার কলেজ টাইম কোনটা ছিল আর কখন কলেজে চলে গিয়েছিল?
এখন কলেজ টাইম এক একটা সময় এক একজনের এক এক সময় ইয়ে থাকে। যেরকম আমাদের স্কুল VNC তে 8:30 সময় অ্যাসেম্বলি হতো,
8:20
আর সকালবেলায়, সেটা সেক্ষেত্রে আলাদা। আবার দেখা যায় অন্যান্য মেয়েদের কলেজে যেদিন ফার্স্ট ক্লাস থাকে, নবীন বরণ থাকে,
একটু দেরি
করে ক্লাস শুরু হয়, নবীন বরণ হয় সেদিন, পুরনরা ওরিয়েন্টেশন ক্লাস যেটা থাকে, মেয়েরা খুব সেজে গুজে আসে, একটু দেরিতেই আসে সাধারণত, প্রথম দিন ক্লাস তেমন একটা হয় না। যেহেতু পরের দিন ছুটি ছিল এবং আমরা দেখি যে চাঁদনি 7টা বাজার আগে বাড়ি থেকে বের হয়ে গেছে তার বোনের সঙ্গে কথা, এবং কলেজটি বাড়ি থেকে বেশ কাছে, সুতরাং তার যেতে বোধহয় 7টাও লাগেনি।
আরেকটা বেশ মানে দুঃখজনক ব্যাপার যে এটা হয়তো ঘটনার কারণেই এরকম ঘটবে বলেই ছিল, প্রথম দিন ফার্স্ট ইয়ারে ক্লাস হয়েই মানে কলেজটি 7 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল পুজোর ছুটির কারণে, সেটা আমরা জানলাম ঘটনা থেকে। তো এরপরে যে কারণে সেই মুহূর্তে চট করে চাঁদনিকে পাওয়া যায়নি এবং এই 7 দিন সে কলেজেই ছিল নাকি অন্য কোথাও ছিল সেটা আমরা কেউ
জানি না। সে আদৌ কলেজে গিয়েছিল, কলেজ থেকে বের হয়ে গেছিল কিনা, বা পরে তাকে মেরে সেখানে রেখে আসা হয়েছে কিনা, আমরা কিছুই এখনো বলতে পারছি না। আর টুম্পা একটা পড়েছিল আগ্রাবাদ থেকে, লিখে পাঠিয়েছে যে
হ্যাঁ আমার জীবনেও তাড়াতাড়ি কলেজে যাব না, খুব ভালো লাগছে তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি
যাওয়ার দরকার নেই। একটা জিনিস কি জানো, আমি সেটা বলছি যে একটু সাবধানে থাকা ভালো। আর টুসি লিখেছে যেটা আমি বললাম যে না, শারমিন আপু, মিতা কি জানতো না, মিতা
মেয়েটা কি জানতো না?
আচ্ছা, মেয়েটা কি মিতা লিখেছে, MWT যে জানতো না, মিস্ত্রি ক্লাস খবর জানবে। আসলে আমরা তো জানি না, মিস্ত্রি থাকতেই পারে, জানতেই তো পারে, বাগানে হয়তো বাগান দিয়ে হাঁটাহাঁটি করছিল, মিস্ত্রিটা ওখানে কাজ করছে, যেহেতু একটা কলেজ আর ও তো প্রথম গেছে সেদিন, সে
কলেজে
জানবে যে সে মিস্ত্রি কি না, হয়তো কলেজের পিয়ন হতে পারে, স্টাফ হতে পারে, সেটাও সে হয়তো ভেবেছিল। জানি না তো মিস্ত্রি বা এটার সঙ্গে কোন সম্পৃক্ততা আছে কিনা সেটা তো আমরা এখনো বলিনি।
বাগানে দুটো লোক
কাজ করছিল, তার কাছে সে জিজ্ঞেস করছে, আমরা তো কেউ জানি না এখনো কি হয়েছে যাদের বা কি হয়েছিল
সেটাই। আর যারা সঙ্গে আছে সঙ্গেই থাকুক,
বলতে থাকি আমার ফ্যান পেজ একটু দেখছি।
আমরা একটু ছোট্ট একটা বিরতি নিব, আবার তারপরে এসে সরাসরি আবার আমরা একদম প্রথমে আমরা ঘটনাটা শুনবো, এরপরে কি হলো লাশ মৃতদেহ পাওয়ার পরে
কি ঘটেছিল সেটা আমরা এখন শুনবো। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপরে আবার
কম সময় সঙ্গেই থাকো।
লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 8920 আর ফ্যান পেজ গুলো তো আছেই। সঙ্গে থাকো, সঙ্গে আছে শারমিন এবং ব্রতি, এবং চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 90.2। খবর গেল চাঁদনির বাবা মায়ের কাছে। পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে এলেন তারা। অনেক অনেক আদরের সে মেয়ে চাঁদনি। তাদের মুখ দেখে বোঝার উপায় নেই, এটাই তাদের মেয়ে। সেই মা বাবার মনের অবস্থা তখন কেমন হয়েছিল? পারিপার্শ্বিক অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চাঁদনিকে খুন করা হয়েছে। কিন্তু কে এভাবে হত্যা করলো ফুলের মতো নিষ্পাপী মেয়েটিকে? আর কেনই বা এমন নৃশংসভাবে ঝুলিয়ে রাখা হলো বাথরুমের দেয়ালে? কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া গেল না, নাকি উত্তর কেউ পেতে চাইনি। এর পরের সব ঘটনাই খুব রহস্যাবৃত। আমরা শুধু অনুমান করতে পারি কি ঘটেছিল, নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। কারণ সেদিন যারা সেখানে ছিলেন তারা কেউ চাননি এই ঘটনা প্রকাশ হয়ে যাক। এর সাথে জড়িয়ে ছিল একটি ঐতিহ্যবাহী কলেজের সম্মান। কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই চায়নি তাদের কলেজের নাম ধুলোয় মিশে যাক, ভয়ে আর কোনো বাবা মা তাদের সন্তানকে কলেজে পড়তে না পাঠাক। কারণ এই ঘটনা জানাজানি হলে কোনো বাবা মাই কিন্তু তাদের মেয়েকে আর এই কলেজে পাঠাবে না পড়তে। তো পুলিশকে খবর দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তাদেরকেও অনেক উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হলো যেন এই খবরটা কোনোভাবেই বাইরে প্রকাশিত না হয়। কঠোর গোপনীয়তার মধ্য দিয়েই আইনগত ব্যবস্থা নেওয়া হলো। অপরাধীদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালালো কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অনেক কিছুই জানতে পেরেছিল তারা, কিন্তু বাইরের দুনিয়া এই ঘটনার খবর কিছুই জানতে পারেনি। অপরাধীরা কি পালিয়ে বাঁচতে পেরেছিল, নাকি তারা ধরা পড়েছিল আর শাস্তি পেয়েছিল? ধরা পড়ার সম্ভাবনা বেশি, কারণ কলেজ কর্তৃপক্ষের কাছে অনেক তথ্য ছিল। সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত এই ঘটনায় সচকিত হয়ে উঠেছিল। কাজেই আমরা অনুমান করছি যে অপরাধীরা ধরা পড়েছিল। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, অপরাধীরা ধরা না পড়লে এখন আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে তার অনেক কিছুই জানা সম্ভব হতো না। কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছিল সে সম্পর্কে কোথাও কোনো লেখালেখি হয়নি। আর চাঁদনির বাবা মা তারা কি চেয়েছিল? আমরা জানি রক্ষণশীল পরিবার ছিল তাদের, বড় মেয়ে তন্নির ভবিষ্যতের কথা চিন্তা করেছিল তারা। মধ্যবিত্ত একটা পরিবারে নানা রকম সামাজিক বাধা নিষেধ থাকে, সে ভয় তারা কাটিয়ে উঠতে পারেনি। তারা চায়নি তাদের পরিবারের নামে কলঙ্ক ছড়াক, তন্নির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তাই তারাও সব রকমের গণমাধ্যম আর সাংবাদিকদের এড়িয়ে গিয়েছিল, কারো কাছে কিছুই প্রকাশ করেনি তারা। কয়েকজন সাংবাদিক গোপন সূত্রে খবর পেয়ে তাদের সাথে যোগাযোগ করলেও তারা কোনো কথা বলতে রাজি হয়নি। সাংবাদিকদের উপরেও হয়তো কিছু প্রকাশ না করার চাপ ছিল, তাই কোনো সাংবাদিক খবরটা নিয়ে লেখালেখিও তেমন একটা করেনি। শুধু সেখানকার কিছু ছাত্রী আর তাদের অভিভাবকরা ব্যাপারটা জানত, কিন্তু কঠোর নিষেধ ছিল তাদের উপরে যেন কোনোভাবেই এই ঘটনা প্রকাশ না পায়। বহু বছর পরে তাদেরই কোনো একজনের কাছ থেকে রহস্যটা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। কি ঘটেছিল চাঁদনির সাথে সেই দিন? কেন মেয়েটিকে এভাবে হত্যা করা হল? সবার চোখ এড়িয়ে গেল কি করে ব্যাপারটা? কিছুই নিশ্চিতভাবে বলা যায় না। তবে টুকরো টুকরো করে যেসব তথ্য পাওয়া গিয়েছিল তা মিলিয়ে নিলে অনেক কিছুই অনুমান করা যায়। চাঁদনি যেদিন প্রথম ক্লাস করতে যায় সেই সময়টাতে সেই কলেজের পেছনের অংশে কনস্ট্রাকশনের কাজ চলছিল। বহুদিনের পুরনো দালানগুলো সংস্কার হচ্ছিল, কয়েকটা অংশ নতুন করে তৈরি করা হচ্ছিল, আর এসবের জন্য অনেক মিস্ত্রি আর মজুররা কাজ করছিল সে সময়। কলেজটা ছিল যথেষ্ট নিরাপদ, কিন্তু নিরাপদ হলেও কলেজের পেছনের অংশে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখানে মানুষের আনাগোনা ছিল খুবই কম। এত বড় এলাকায় অত গভীরে কি কাজ চলছে এটার দিকে খেয়াল করার মতো মানুষ খুব কমই ছিল, কেউ একটা বিশেষ খেয়ালও রাখত না সেদিকটায়। আর কলেজ ছুটির সময় সাধারণত শিক্ষক বা ছাত্রছাত্রীরা তো উপস্থিত থাকতই না, আর এই সুযোগই হয়তো নিয়েছিল মানুষ নামের কিছু অমানুষ। সেদিন ভোরে যখন চাঁদনি একা একা কলেজে ঘুরছিল তখন কয়েকজন মিস্ত্রির নজর পড়ে চাঁদনির ওপর। মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে সরল মেয়েটিকে নিয়ে যায় কলেজের পেছনে নির্জন অংশে, তারপর হাত মুখ বেঁধে ফেলে ধর্ষণ করা হয় তাকে। চাঁদনির ওপরে চালানো হয় চরম নির্যাতন, এবং বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ যে কয়েকদিন পুজোর ছুটির কারণে কলেজ বন্ধ ছিল সে কয়েকদিন আটকে রেখে ওর উপর নির্যাতন চালানো হয়েছিল, এবং একাধিক অপরাধী জড়িত ছিল এই নিষ্ঠুর কাজে। কলেজ পুরোপুরি বন্ধ থাকায় কেউ টের পায়নি তাদের এই ভয়ঙ্কর অপরাধ।
কি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এদিকে তো কোনো ক্লাসরুম দেখতে পাচ্ছি না।
আরে আসেন না, এই দিক দিয়েই রাস্তা, কাজ চলতেছে তো, তাই এমনি যাইতে হয়।
তাই কিন্তু এই রাস্তাটা তো কেমন যেন মনে হচ্ছে।
অহনে কেউ আসে নাই তো, তাই ওই যে দেখেন সামনের ওই বিল্ডিংটা।
কই কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায়? আরে আরে ছাড়েন আমাকে, আশ্চর্য কি হচ্ছে,
কি সুন্দর মাইয়া।
অসম্ভব কষ্ট হচ্ছে,
ভীষণ ভীষণ, মানে কি বলবো, এত নির্মম, এত মানে মর্মান্তিক একটা ঘটনা। একটা মেয়ে কলেজে প্রথম দিন ক্লাস করতে গেছে কত স্বপ্ন নিয়ে মনের মধ্যে, তাই না, কত ভালো লাগা নিয়ে গেছে, এবং সেই ভালো লাগা স্বপ্ন একটা মুহূর্তে কিছু বাজে লোকের জন্য কিছু কি বলবো, মানুষ বলতে ঘেন্না করে এদেরকে,
খুবই কষ্ট পেলাম মানুষ এত খারাপ হতে পারে। আর আল শাহরিয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে তার প্রিয় মানুষটি চাঁদনির মতো সহজ সরল, তাই আজকের কুয়াশা শুরু হওয়ার সাথে সাথেই সে তাকে SMS করে জানিয়ে দিয়েছে যেন চাঁদনির কাহিনীটা সে শুনে কেয়ারফুল হয়।
আমরা অনেক সময় প্রোমোটা চালাই করে যে যদি কিছুটা হিন্ট পাওয়া যায় সবাই শুনলে বুঝতে পারবে, এবং তার আগে থেকে আমরা বলি যে আজকের কাহিনীটা শোনা দরকার। আমি যেরকম পার্সোনালি অনেককে আমার পরিচিত যারা আছে তাদেরকে বলেছি আজকের এই আয়োজনটা শোনার জন্য, কারণ আজকে এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, মায়েদের শেখা, বাবা মায়ের শেখার আছে, যে পড়তে যাচ্ছে তার শেখার আছে, পরিবারের সবার অনেক কিছু শেখার আছে, এবং আমরা সমাজে বাস করি, সমাজের প্রতিটি মানুষের সচেতন হওয়া দরকার, সে কারণে শোনার অনেক প্রয়োজন আছে।
আচ্ছা, খিলগাঁও থেকে নীলার প্রশ্ন হচ্ছে, মেয়েটা কি 7 দিন ধরে কলেজ যায়নি নাকি ওই দিন ওর কলেজের প্রথম দিন ছিল?
7 দিন ধরে যে ছুটি ছিল ঠিক তা নয়, 5-6 দিনের মধ্যে ছুটি ছিল সেরকম একটা বিষয়টা আমরা অনুমান করে নিয়েছি। আর সে প্রথম দিন যে কলেজে গিয়েছিল তারপরেই ঘটনাটা ঘটেছে, সে তো ক্লাসেই যেতে পারেনি, তার যে নতুন ক্লাস সে ক্লাসে সে প্রবেশই করতে পারে, তার আগেই তার
ওই দিন তাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল।
হ্যাঁ,
মেয়েটি বেশ খুশি মনে একটু আগেই পৌঁছে গিয়েছিল এবং তারপরের ঘটনা হচ্ছে আমরা এখন শুনলাম। আর শারমিন, আবার সময় হয়ে যাচ্ছে, আমাদের একটা খবর শুনতে হবে।
একটা খবর শুনবো, তারপরে আবারও ব্রতি এবং শারমিন ফিরে আসছি কুয়াশায়। আজকের এই আমাদের যে কুয়াশার আয়োজন গল্প, যারা সঙ্গে আছে সঙ্গেই থাকবেন, বাকি অংশ ছোট্ট খবরের পর, এবং আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920, এবং আর যে শারমিনের ফ্যান পেজ এবিসি রেডিও ফ্যান পেজ তো আছি, আর লগ ইন করে যারা শুনছেন এবিসি রেডিও BD.FM এ তারা SMS পাঠাবেন abcradio.bd.fm/message।
সঙ্গে আছি, সঙ্গেই থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও।
কুয়াশা চলছে এবিসি রেডিও FM 89.2, এবং সঙ্গে আছি আমি আর জি শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতি।
আর আমরা আজকে যে কাহিনীটা শুনছিলাম, এই কাহিনীর যে মূল যাকে নিয়ে ঘটনা তার নাম হচ্ছে চাঁদনি। চাঁদনির ঘটনা শুনছি, তার জীবনের নির্মম কাহিনী শুনছি আজকে কুয়াশায়। খবরের আগে আমরা যেখানে ছিলাম, আমরা কথা না বলে আমরা মনে হয় আমরা মূল শেষ ঘটনার শেষ অংশে চলে যাই, ফিরে এসে আমরা বন্ধুদের SMS পড়ব, এবং আরো যারা এই ঘটনা শুনে তাদের রিয়াকশন জানিয়েছেন সেটা তো পূর্বেই, এই মুহূর্তে কি লিখতে চাচ্ছেন বা কি ভাবছেন এই আয়োজন নিয়ে আমাদেরকে জানাতে পারেন যে কোনো মোবাইল ফোন থেকে 8920 আরজে শারমিনের ফ্যান পেজ আছে, এবিসি রেডিও এফএম 89.2 ফ্যান পেজ আছে, এবং যারা লগ ইন করে শুনছে এবিসি রেডিও bd.fm এ তারা এসএমএস পাঠাতে পারেন এবিসি রেডিও bd.fm/message সঙ্গেই থাকবেন। নিষ্পাপ মেয়ে চাঁদনি জানত না এমনটাও সম্ভব, জীবনে কোনোদিন সে এমন খারাপ লোকের কথা শুনেনি, সে ব্যাপারও বুঝত না। সরল মেয়েটির ছিল না নিজেকে রক্ষা করার ক্ষমতা, কোত্থেকে দুজন পিশাচ এসে চাঁদনির স্বপ্নের জগৎটা মুহূর্তের মধ্যে চুরমার করে দিল, তার জীবনটা এক মুহূর্তে পরিণত হল ভয়াবহ নরকে। শক্তিহীন চাঁদনি ভয়ঙ্কর অত্যাচারে দুর্বল হয়ে গিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করছিল, নিজের প্রাণ ভিক্ষা চেয়ে ক্রমাগত আকুতি মিনতি করছিল সে বারে বারে, বারবার কেঁদে কেঁদে সে বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কিন্তু পিশাচ হৃদয় সে অমানুষদের মন একটুও গলেনি তাতে।
কান্নাকাটি করে কোনো লাভ নেই সোনা, তোর বাবু আর তোরে বাঁচাইতে পারবো না।
আমি তোমাদের কি ক্ষতি করেছি, কেন কেন আমাকে ধরে রেখেছো?
ভাই চুপ, একদম চুপ, বেশি কথা কইবি না, কইলাম কিন্তু খালি কান্দায় 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 আর একবার কথা কইতে আক্কেল মেরা হলাম কিন্তু জানি। ওস্তাদ দেরি হয়ে যাইতেছে, বাইরে তো হইব, মায়ের মুখ বাইন্ধা ফেল, আবার তো সন্ধ্যার মধ্যে ফিরে আসো।
দে তোর গামছাটা দে আগে।
সত্য করে পান
চারদিকে ভালোভাবে বেঁধে রেখে মিস্ত্রি দুজন বাইরেও গেছে কয়েকদিন, নিজেদের খাওয়া দাওয়া আর অন্যান্য দরকারি কাজ সারতে বেশ কয়েকবারই বের হতে হয়েছে তাদেরকে, কিন্তু প্রচন্ড ধূর্ত এই লোকগুলো চারদিকে এমন একটা জায়গায় এমন ভাবে আটকে রাখতো যেন কোনোভাবেই শিকার তাদের হাতছাড়া হয়ে যেতে না পারে। তারপরেও চাঁদনি বাঁচার চেষ্টা করেছিল, ক্রমাগত অত্যাচারে চাঁদনির ছোট্ট শরীরে আর কোনো শক্তি ছিল না, তবু মিস্ত্রিরা বের হয়ে গেলে সে হাঁচড়ে পাঁচড়ে নিজের ছোট্ট শরীরটাকে বের করে আনার চেষ্টা করেছিল, মুখে শক্ত করে বাঁধা গামছাটা সামান্য একটু সরাতে পেরেছিল, কিন্তু তার বাঁচার আকুতি শুনে সাড়া দেবে পুরো কলেজে এমন একটা মানুষও ছিল না।
চেষ্টা করতেছে, ধর, এত সাহস ওর।
মুখ খুলে ফেলাইছি, দর দরে কোন কথা বলাইতে পারছি।
তেমনি সাহস দেখছো?
অনেক চেষ্টা করেও পারল না চাঁদনি সে নরক থেকে মুক্ত হতে। এরপর মিস্ত্রি দুটো ওকে চোখে চোখে রাখলো, যেন কোনোভাবেই ও পালাতে না পারে। কিন্তু তাদের মধ্যে তখন একটা ভয় কাজ করছিল। কলেজ তো খুলে যাবে কয়েকদিন পর, তখন কি হবে? আর কতদিন মেয়েটাকে এভাবে আটকে রাখা যাবে? তাদের মনে বিন্দু মাত্র দয়া মায়া ছিল না, কিন্তু নিজেরা কিভাবে বেঁচে যাবে সেই চিন্তাই তাদের কাছে ছিল বড়।
একটা কথা চিন্তা করছোস? কি ওস্তাদ, মাইয়াডারে তো আটকায় রাখছি, কিন্তু আর কয়দিন? অন তো কলেজ বন্ধ বুঝলাম, কিন্তু যখন খুলবো তখন কি করুম?
হতাই তো কি করুন যায়, কি করুন যায়, কি করব ওস্তাদ? একটু ভাইবা গে ওস্তাদ, ওস্তাদ দূরে বাইরে ফেলায় আর তো কোন রাস্তা দেখিনি।
এটা ঠিক আছে, কেউ কিছু জন্য জানতে না পারে, কান্ডা এমনি করতে হবো, কিন্তু
কেউ টের পাবে না।
ঠিক তো?
কেউ টের পাবে না ওস্তাদ।
কয়েকদিন ধরে ক্রমাগত ধর্ষণের পর মেয়েটি যখন কথা বলার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং ধর্ষণকারীরাও বুঝতে পারছে যে একে আর বাঁচিয়ে রাখা যাবে না, কলেজ খুলতে আর বেশি দেরি নেই, তখন ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে, তার আগে মেয়েটিকে শেষবারের মতন ধর্ষণ করল নরপিশাচগুলো। একটু দয়া মায়া ছিল না তাদের মধ্যে। তারপর নির্মমভাবে গলায় গামছা পেঁচিয়ে খুন করে ছোট্ট মেয়ে চাঁদনিকে, তারপর তার হাত দুটো বেঁধে ফেলে রেখে যায় সবচেয়ে পেছনের টয়লেটের পাইপের সাথে।
মুখের বান্ধন খুলে ফেলাম,
খুলবি?
একটু খুলে দি,
দাঁড়া দে, একটু খুলে দে, শ্বাস লো। শব্দ করবি না, ওই হাত পা বাঁধন খুলে দে।
হাত পা সব খুলে দিই,
দে একটু দে।
দিদি ওস্তাদ,
খেলাটা তো শেষ করতে হবে
ওস্তাদ, আপনার গামছাটা দেন, গামছা দিয়ে গলাটা সেক পদরি
লতালে ধর
ওস্তাদ।
শেষ তো, মরছে নি দেখ তো,
মরছে তো, আর তো শব্দ করে না,
নিঃশ্বাস লয় কিনা দেখ একটু। ফালাই দি চল
ওস্তাদ, ধরেন।
আর তুই পা ধর, আমি হাত ধরি,
ধরেন।
নিষ্পাপ অবুঝ মেয়েটি কোনো কিছু বুঝে ওঠার আগে জীবন হারালো কিছু মানুষরূপী ঘৃণ্য হায়নার হাতে। কি অপরাধ ছিল তার? সে তো শুধু স্বপ্ন দেখেছিল পড়াশোনা করে সে অনেক বড় হবে। সেই স্বপ্ন শুরু হবার আগে ছিন্ন ভিন্ন করে দিল নির্মম পিশাচের দল। একটা নিরাপদ সমাজ সে পায়নি যেখানে তার নিষ্পাপ স্বপ্নগুলো নির্বিঘ্নে পূরণ হতে পারত। তাহলে কি একটা মেয়ের জন্য এটুকু স্বপ্ন দেখা অনেক বড় অপরাধ? এ প্রশ্নের উত্তর নেই কারো কাছে। শুধু এতটুকু জানি, সমাজ যদি এই পশুদের কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারে, আরো অনেক চাঁদনি আলো ছড়াবার আগে এভাবেই ছড়ে যাবে। আমরাও চাই না আর কোনো চাঁদনি আলো ছড়াবার আগে এভাবে ঝরে পড়ুক বা নিভে যাক। অসম্ভব মর্মান্তিক কাহিনী আমার সামনেই ঘটনা তৈরি করে, এবং ঘটনাটা মূল ঘটনাটা আমারই জানা। আমি এটার স্ক্রিপ্ট তৈরি করাই সিফাত মাহমুদকে দিয়ে, কিন্তু তারপরেও ব্রতি আমার একেবারে শেষের দিকে আমি আর শুনতে পারছিলাম না, আমার একদম বুক ফেটে কান্না আসছিল। এত কষ্ট, আমার মনে হচ্ছিল যে আমি বোধ হয় এতটা খুব কি বেশি ক্রুড হয়ে গেলাম। কিন্তু তার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই পুরো কুয়াশা টিমকে এবং যারা এই টিমে কাজ করেছে তাদেরকে, কারণ তাদের অবদান অনেক। তাদেরকে ছাড়া এই আয়োজন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না করা। মূল কাহিনীটি, আসলে মূল গল্পটি আমি কেমন করে শুনেছিলাম কোথেকে সেটা হয়তো পুরোপুরি বলতে পারবো না, পরে বলছি। এবং কাহিনীটাকে, মূল গল্পটাকে সিফাত মাহমুদ স্ক্রিপ্ট করেছেন, মূল গল্পটার স্ক্রিপ্ট করেছেন সিফাত মাহমুদ। আর শব্দে যে অসাধারণ সাউন্ড শুনছেন, এত চমৎকার এডিটিং সাউন্ডের সমস্ত স্পেশাল এফেক্ট করেছেন খালিদ আমাদের শব্দ বিভাগের, এবং এই চমৎকার অভিনয় দৃশ্যের পুরোটা পরিচালনা করেছেন সাকিব ফারজানা, অভিনয় করেছেন ছোট একটি দৃশ্যে। এবং আরো যারা অভিনয় করেছেন তাদের নাম হচ্ছে, বিশেষ করে চাঁদনির চরিত্রে যে অভিনয় করেছেন, হ্যাঁ সেটা সবার শেষে বলি। তার আগে বলছি অন্যান্য যারা সাকিব ফারজানা কাজ করেছেন, মঞ্জুর হোসেন এখানে একটি চরিত্র অভিনয় করেছেন, মৌমিতা আছেন, আর দুষ্ট চরিত্র অভিনয় করেছেন হচ্ছে কাফি এবং জাহিদ, আরও আছেন কাঞ্চন এবং আফরোজা নাসরিন চৌধুরী, এবং চাঁদনির চরিত্রে অসম্ভব সুন্দর অভিনয় করেছেন কুমকুম। এদের সবাইকে আমার পক্ষ থেকে কুয়াশার পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটা, একজন বেশ কিছু বন্ধু কিছু খুদে বার্তা লিখে পাঠিয়েছে, ঘটনাটা গল্পটা শেষ হয়ে গেছে আজকের, এখন আমরা SMS পড়ব এবং বাকি এটা নিয়ে রিলেটেড কথাবার্তা বলছি। নিলয় রায়পুরা থেকে লিখে পাঠিয়েছে যে, চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি আজ পর্যন্ত কুয়াশা প্রোগ্রামটি, আজ প্রথম কুয়াশা প্রোগ্রামটি শুনলাম আমার বেস্ট ফ্রেন্ড জোনাকির রিকোয়েস্টে, তাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের প্রোগ্রামটি শোনার পর উপকৃত হবে লাখো লাখো শিক্ষার্থী। শ্রদ্ধা জানাই ABC রেডিওকে এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় প্রোগ্রাম আমাদের সামনে তুলে ধরবার জন্য। আমি কথা দিলাম আজকের পর আমি আর কোনোদিন কুয়াশা প্রোগ্রামটি শুনতে মিস করব না। অনেক ধন্যবাদ নিলয় আপনাকে। আর তার আগে লিখে পাঠিয়েছেন অ্যাঞ্জেল ফাইজা, লিখেছিল যে, এই গল্পটা ছোট মেয়েদের শুনতে নিষেধ করলে কেন আপু? এসব ঘটনা তো ছোট মেয়েদের সাথেই বেশি হয়, তাই আজকের গল্পটা বিশেষ করে 18 বছরের নিচে সব মেয়েদের শোনা উচিত। 18 বছর উপরে তোমরা যারা আছো, বড় বোন কিংবা মা, আমার মনে হয় তারাই তোমরা তাদেরকে এটা শুনে যেভাবে বলা যায় সচেতন করতে পারো, অভিভাবকদেরই বেশি শোনা উচিত আমি মনে করি। কারণ পারিবারিক শিক্ষাটা কিন্তু অনেক বড়, একেবারে এত মানে খুব বলে না আমরা খুব তুলো তুলো করে মানুষ করি মেয়েদেরকে, ওইভাবে যদি
চাঁদনির স্পর্শ দেই না,
চাঁদনির বাবা মা অত আদর না করে চাঁদনিকে বাস্তবতা একটু বুঝিয়ে বলতো। চাঁদনির মা যেরকম, সে বোকার মতন একটা ফোন ধরেছিল, সেটা তাকে বলো গাধা, কিন্তু পুরো বিষয়টা যদি ছোটবেলা থেকে তাকে ওইভাবে বলতো যে এরকম ফোন আসতে পারে, কারণ তার অতটুকু বুদ্ধি হয়নি যে একটা বিদ্যুৎ অফিস থেকে ফোন করে তার নাম জানে চাঁদনি, সেটুকু বোধ যে মেন নেই, সে বাইরে গিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের একটা ঘটনা ঘটাতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম একটু সহজ সরল, যাদের বাড়িতে এই বয়সটাই থাকে, খুব সরলতার বয়স, একটা মানে খুব মানে কঠিন জিনিসকেও মনে হয় যে এটা তো কিছু খারাপ কিছু দেখে না, মনটা তো নিষ্পাপ থাকে সেই বয়সে, যে অনেক কিছু বোঝা যায় না, তো সেই সময় বোঝানোর দায়িত্বটা বড়দের। আর যে কথাটা বলছে শোনা উচিত এই কারণে, কারণ এখানে কিছু শব্দ আছে, কিছু ডায়ালগস এর মধ্যে কিছু ব্যাপার, নাটকীয়তার মধ্যে কিছু জিনিস আমরা নিয়েছি, ধর্ষণের বিষয়টা, এই সমস্ত অনেক সময় সংলাপও থাকে যেটা ছোটদের শোনার উপযোগী না। তো সেটা কিন্তু আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে, কন্যা সন্তানকে যখন বলবেন তখন সেভাবে বুঝিয়ে বলবেন, এটা না শোনাটা ভালো, সেজন্য বারণ করা হয়েছিল।
আর আরেকটা জিনিস, আমরা যেটা বলছি রক্ষণশীল পরিবার হোক কিংবা খুব বেশি ফ্র্যাঙ্ক পরিবারই হোক না কেন, আমার মনে হয় পরিবারের বড় যারা তাদের একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত,
হ্যাঁ, যাতে সবসময় খুলে বলার হয় কি, অনেক সময় আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু নিজের সন্তান হোক বোন হোক আমরা কিন্তু বুঝতে পারি সে কতটা সরল বা কতটা বুদ্ধি তার আছে, তো সেটা বুঝেই কিন্তু তাকে বোঝানো উচিত, যে একটু বেশি বোঝে তাকে এটাও বলা উচিত যে এত বেশি বোঝা ঠিক না, যে কম বুঝে তাকে বোঝানো উচিত যে না তোমাকে আরেকটু বুঝতে হবে।
শারমিন, সুমি আমাদেরকে লিখেছে তাদের বাসার সামনে এরকম কাজ চলছে ওয়েল্ডিং এর, এবং সেখানকার যারা কাজ করছে মিস্ত্রিগুলো প্রতিদিন তারা যখন কলেজ কোচিং এ যায় তখন নানা ধরনের কমেন্টস পাস করে, এবং জ্বালানো যাদের জানালাও তারা খোলা রাখতে পারে না ওই মিস্ত্রিগুলোর কাজের জন্য, মানে এই ধরনের।
প্রথমত হচ্ছে যাদের বিল্ডিংটা তোমার যারা মালিক তাদেরকে জানানো উচিত, তাতেও যদি কাজ নেওয়া মনে হয় এটা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে,
সত্যি ঘটনা। আমি যখন কলেজে পড়তাম, এটা আমি শেয়ার করি, আমাদের যে ভাড়া বাসা ছিল সেটার ওই রান্নাঘরের জানালার ওই পাশে একটা মানে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, সেখানেও এরকম ব্যাপারটা, মিস্ত্রিগুলো রাতে থাকতো, এবং আমাদের বাসায় যে আমাদের কাজে সাহায্য করে যে মেয়েটি তাকে তারা, সে তো রান্নাঘরেই তাকে কাজ করতে হয়, একটা পর্যায়ে গিয়ে আমরা মানে প্রথম দিকে আমরা নিজেরাই চেষ্টা করতাম যে রান্নাঘরে জানালা পর্দা দিয়ে দেওয়া কিংবা ওই পাশে জানালাটা বন্ধ রেখে অন্য জানালা খোলা রাখা, কিন্তু ব্যাপারটা এতই বড় পর্যায়ে পৌঁছে গেল পরে আমরা জানাতে বাধ্য হই, এবং পরে কিন্তু ওই মিস্ত্রিদেরকে ওই ফ্লোরটা থেকে অন্য ফ্লোরে শিফট করে দেওয়া হয় যাতে তারা আর মানে ধরনের জ্বালাতন না করতে পারে।
তোমাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি, যে আমি যখন এবিসি তে জয়েন করলাম 2009 এর মে মাসে, সেই বছরই জুন জুলাই দিকের ঘটনা, তো আমার বাসায় সেদিন কোনো কারণে গাড়ি ছিল না, আমি সিএনজি করে অফিসে যাব, হঠাৎ আমি দেখলাম যে খুব তাড়াহুড়ো আমি অফিসে, তখন তো আমাদের ট্রেনিং চলছিল, আমাদের দুই মাসের ট্রেনিং ছিল, তো সময় দেরি হয়ে যাচ্ছে, তো আমি অফিসে যাচ্ছি, সেই সময় দেখলাম যে একটা সিএনজির সামনে চালক যেখানে বসে থাকে, ড্রাইভারটা বসে থাকে, তার পাশে সিটে একটা 9-10 বছর একটি মেয়ে বসা, তো এরকম তো সাধারণ খুব আনইউজুয়াল একটা ব্যাপার, আমি দেখিনি কখনো, তো আমি জিজ্ঞেস করলাম এটা কি আপনার মেয়ে, মানে আউট অফ কিউরিয়াসিটি আমার আমি জিজ্ঞেস করলাম, তো সে হিসেবে না আপা একটা ঝামেলা হয়ে গেছে, আমি বললাম যে কি ঝামেলা, বলে যে এই মেয়েটাকে আমি পাইছি, তা আমি বললাম যে আপনি কোথায় পেলেন মেয়েটাকে, বলে যে আমি গাবতলিতে গেলাম সেখানে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, তো তখন আমি ওকে উঠাই নিয়ে আসলাম, কাঁদছিল মানে কেন কি হয়েছে, বলে আপনি ওর কাছ থেকে শুনেন, বললাম যে দেখেন আমি একটা এরকম আমি বললাম যে আমি আমার আমার কার্ড দেখালাম যে আমি আমি বুঝলাম যে ঘটনাটা খুব একটা সুবিধাজনক হচ্ছিল, তো আমার প্রেসের কার্ড আমি দেখালাম যে আপনি আমাকে বলতে পারেন, আমি একটা গণমাধ্যমে কাজ করি তো আমি হেল্প করতে পারি, তো আমি এটা বলে যে আমি পিছনে বসি, ও পিছনে বসেই তা বললাম যে তুমি আমার আমি হারাই গেছি, তা বললাম যে তুমি কি করে হারালে, বলে আমি বললাম তোমার বাড়ি কোথায়, ঢাকা, বলে না আমি ঢাকায় থাকি না, তা বললাম কোথায় তোমার বাড়ি, তার বাড়ি নড়াই, তো সেখানে যে ঠিকানা দিল সে ঢাকায়, তার এক দুঃসম্পর্ক কেমন জ্ঞাত এক ভাই তাকে ঢাকায় নিয়ে এসে কাজে দেবে বলে, তো যেই বাড়িতে সে ছিল একদিন সে রাতে ঘুমিয়েছিল সে বাড়িতে, সে হয়তো আরো দু একটা বাড়িতে ভয় কথা বলছে না, সকালে উঠে দেখে বাড়িতে কেউ নেই, ও একা, এটা হচ্ছে ওর ভাষ্য, তো পরে তাকে ও সে বাড়ি দরজা খোলা, দরজা খুলে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে রাস্তায় ফলের দোকান ছিল একটা গাবতলির সামনে, সেখানে কাটতে থাকে, সে জানে যে গাবতলি থেকে সে এসেছিল, এটা সে জানে গাবতলিতে বাস থেকে নেমেছে, তো সে ফল ফলের দোকানদার তাকে একটা ফলও খেতে দেয়, আপেল খেতে দেয়, তারপরে সে কাছে সে বলতে পারছে না কোনো কিছু, তখন এই সিএনজি ড্রাইভার সেখান থেকে যাচ্ছিল, তো তাকে বলে তো সে আমার তাকে আপনি নিয়ে কোথায় গাবতলি আর কোথায় এটা শান্তিনগরের দিকে আপনি এদিকে আসলেন কেন, তখন সে বলল যে না আপা আমি ওকে নিয়ে যাচ্ছি, ওকে আমি গাবতলিতে বাসে, আমি বললাম যে এইটুক মেয়েকে বাসে উঠিয়ে দেবেন কোথায় যাবে না যাবে আপনি তো জানেন না, আপনি তো ছিল প্রথম থানায় যা, বলে আপা আমি আমি আপনি প্যাসেঞ্জার নিচ্ছেন এটা তো বড় কাজ, বলে না আপা আমি সারাদিন আছি কি করবো, তারপরে বলে আমি তাহলে যদি উঠাতে না পারেন তাহলে আপনি কি করবেন, বলে তাহলে আমি ওকে বাড়িতে নিয়ে যেতাম, তো ডেফিনেটলি এবং সে মধ্য বয়সের জন্য অল্প বয়সে, তা বললাম যে আপনার বাড়িতে কে কে আছে, বলে আমার তো পরিবার থাকে দেশে, তা বললাম পরিবার দেশে থাকে তাহলে বলে আমি এখানে মেসে থাকি, তা বললাম যে আপনি একটা মেয়েকে সারা রাত্রে এতটুকু একটা মেয়েকে মেসে রাখতেন, আপনি মেসে তো কোনো মহিলা থাকে না, বলে না আমি আমাকে কেন রাখতেন আপনি, তখন মেয়েটা আমি বললাম যে তুমি আমার বাড়িতে চলো আমার পাশে, সে প্রথমে আমার হাত ধরে আমাকে প্রথমে প্রশ্ন করে আপা আপনার বাসায় কি কোনো ছেলে আছে, আমি বললাম যে না আমার বাসায় কোনো ছেলে নেই, বলে তাইলে আমি আপনার বাসায় যাবো, অতটুকু, তার মানে তার সঙ্গে সেরকম কোনো ঘটনা হচ্ছে, সারা রাত তো চেষ্টা করে আমি তার কাছ থেকে তেমন একটা কিছু বের করতে পারিনি। মোটামুটি যেটা জানা গেল যে তার বাবা একটা বিয়ে করেছিল, তার সৎমা অশান্তি করতো বা কিছুটা, সে যে কারণে হোক ঢাকায় চলে এসছে কাজের সন্ধানে। এবং যখন সিএনজিএল গেল যে আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি ওকে রেখে আসি, আমি এখানে এসে চেষ্টা করলাম যে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করি বা কি করা যায়, তো তখন নিচে নেমে থেকে সে ভাড়াও নেন এসে চলে গেছে। আজকে যদি সেদিন আমি সেই জায়গাটা না যেতাম, কি ভয়াবহ ঘটনা ঘটতো সেই মেয়েটির সঙ্গে, তুমি বলো।
এই জিনিস শর্মিন আমাদের দেশে অহরহ ঘটছে, এবং যারা আমাদের বাসায় আর কি বাসার কাজে সাহায্য করতে আসে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যাওয়ার যে প্রবণতাটা। আমার নিজের বাসার মানুষ এরকম বিপদে পড়েছে, সে হারিয়ে গিয়েছে রাস্তায় গিয়ে, পরে পুলিশ তাকে উদ্ধার করে তাকে ভিকটিম সেন্টারে নিয়ে গিয়েছে, এবং সেখান থেকেও সে আমাদের বাসায় যোগাযোগ করার, তার ফোন নাম্বার মুখস্থ, বাসার ঠিকানা মুখস্থ, সে সাত দিন পরে কোনো না কোনো ভাবে তার নিজের বাসায় যোগাযোগ করেছে, কিন্তু আমাদের বাসায় যোগাযোগ করেনি। মেয়েটা প্রচন্ড বুদ্ধিমান ছিল, তো নিজে রেধে যখন কিছু মানুষ এই বিপদে পড়ে,
সেটাই সেটাই, এবং
তাদেরকে ওটা বুঝাতে হবে যে তুমি বাইরে চলে গেলে, তুমি উঠতি বয়সের একটা মেয়ে, তুমি কিশোরী মেয়ে, তুমি বাইরে গিয়ে নানা ধরনের বিপদে পড়তে পারো। এটা আমাদের উচিত বাসে যারা সাহায্য করতে আসে তাদেরকে ওই ব্যাপারটা বোঝানো।
তো পরে আমি সেই মেয়েটাকে ওইখানে যে লোকাল থানা সেখানে যোগাযোগ করলাম, তার ঠিকানা বের করে আমি আমার নিজ দায়িত্বে লোক দিয়ে, ভালো সেরকম লোক দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে, মেয়েটি যখন বাড়িতে পৌঁছে তার মার সঙ্গে কথা বললাম এবং বললাম যে এতটুকু মেয়েকে কেন কাজে পাঠান আপনারা, একটা অচেনা অজানা জায়গায় একটা আপনার দুঃসম্পর্কের কেমন ভাই, সে তাকে মামা ডাকে, সেই লোক তাকে এমন এক জায়গায় দিয়ে এসছে, মানে কি ঘটেছিল অতটা ডিটেল জানে, সে শুধু কাঁদছিল আর বেশি কিছু বলতেও চাইছিল না। আর আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি প্রতি, তো যাই হোক আমরা একটু এসএমএস পড়ি কি কি এসএমএস আছে।
প্রচুর প্রচুর কথা, এবং বন্ধুরা যারা, একটাই কথা আমি সবার নাম না বলে একদম কমন কথাটা বলি যে চোখের পানি কেউই ধরে রাখতে পারেনি।
না আসলে আমি নিজেই পাচ্ছিলাম না, আমার আমার খুব কষ্ট,
কারণ আমরা তুমি দেখেছো আমি অন্যদিকে তাকিয়ে থাকি। আর এখানে আমাদের রবিউল ইসলাম লিখেছে যে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে আমাদের বোনদেরকে, এই নরপশুদের বিচার চাই। তারপর সাজ বার্লিন থেকে প্রশ্ন, পুলিশ কলেজটা সার্চ করলো না কেন?
আমি একটা কথা বলে রাখি, ঘটনাটার সময় হচ্ছে আশির দশকের শেষ ভাগ, তখন সামরিক শাসন চলছিল, এবং আমি বলেও দিয়েছি যে কি কারণে ধামাচাপা দেয়া হয়েছিল ঘটনাটি, এবং আমি যাদের কাছ থেকে খুব অল্প কিছু সংখ্যক মানুষ, অনেকেই হয়তো জানত ঘটনাটা, এবং সে কলেজে যারা সিনিয়র টিচার ছিল তারা ছাড়া বাইরে জিনিসে তখন প্রকাশ করতে দেয়া হয়নি, কারণ একটা ঐতিহ্যবাহী কলেজ, মেয়েদের কলেজ, অত্যন্ত নাম করা কলেজ, সেই কলেজ থেকে যদি এরকম একটা ঘটনা ঘটে, এটা যদি অন্যান্য যারা এরকম আমাদের আজকে লিখে পাঠিয়ে যে আপু আমি এসএসসি পাশ করেছি, আমি আমার কলেজে, আমি কলেজে যেতে আমার ভয় করছে, এটা হচ্ছে সচেতন করা। আর সেই সময় সামরিক শাসন চলছিল এবং খুব তাতে নিশ্চয়ই কোনো বিচার করা হয়েছিল, এবং সেটা খুব গোপনীয়তা রক্ষা করে করা হয়েছিল, যেটা আমরা যাই, কারণ যদি মানে তারা ধরা নাই পড়ত তাহলে কিন্তু ঘটনা এতটা জানা যেত না।
এবং এই ঘটনাটা আজকে আমাদের মানে প্রচার করার উদ্দেশ্য, ঘটনাটা জানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু কিছু বন্ধু মানে খুব সদ্য এসএসসি পাশ করে বের হয়েছে, তারা কলেজে গিয়েছে, যারা কলেজে গিয়েছে তারা কলেজ থেকে কিছুদিন পর ভার্সিটিতে যাবে, তো এরকম অপরিচিত জায়গায় যখন তারা যাবে তখন তাদের পরিবারের করণীয় এবং সেই সঙ্গে তারা কি করবে, তাদের সেফটির ব্যাপারটা।
আচ্ছা এটা কি তুমি পড়েছো যে পুলিশরা কেন কম্পাউন্ডের ভেতর সার্চ করলো না? হ্যাঁ এটা আমাকেও পাঠিয়েছে। আচ্ছা তো করলো না কি করলো না, আমরা তো বললামই পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করেছিল এবং কলেজ কর্তৃপক্ষ এবং উপর থেকে উপর মহল থেকে চাপ দেওয়া হয়েছিল, সেই সময় জিনিসটাকে পুরোপুরি খুবই গোপনীয়তার সঙ্গে জিনিসটা হ্যান্ডেল করা হয়েছিল। ওই সময় পত্রপত্রিকাতেও এসেছিল কিন্তু নামটা ভিন্ন ছিল, এবং মেয়েদের পরিবারটি একটু রক্ষণশীল থাকায় তারা কারোর কাছে, সাংবাদিকদের কাছে এবং মিডিয়ার কাছে মুখ খোলেনি তারা,
এবং এটাই কারণ যে কারণে আমরা কলেজটির নাম কিংবা মানে এই ঘটনার প্রকাশ করছিলাম।
এবং এই গল্পটা আমি শুনেছিলাম বেশ আগে এবং আমাকে এত বেশি মানে এটা টাচ করেছিল বিষয়টা যে আমি কয়েক রাত ঘুমাতে
পারিনি,
এবং আমার খুব ইচ্ছা ছিল যে কোনোভাবে, যদি অনেকেই হয়তো জানেন আজকে যারা শুনছেন, অনেকে হয়তো জানেন, হয়তো কখনো কারোর সঙ্গে শেয়ার করেননি, হয়তো ভয়ে, যেহেতু উপর থেকে একটা করার নির্দেশ ছিল, কিন্তু ডেফিনেটলি তারপরে তারা অনেক সচেতন হয়েছেন কলেজ কর্তৃপক্ষ, এবং কোনো ঘটনা পরবর্তীতে শোনা যায়নি এরকম, এবং আশা করি আর এরকম ঘটনা ঘটবেও না। আজকে এই উদ্দেশ্যে কিন্তু ঘটনাটা তুলে ধরা, স্থান কাল পাত্র নামগুলো আড়াল করে গোপনে রেখে, যেহেতু তারাও গোপন রেখেছিল সে কারণে আমরাও গোপন রাখলাম, কিন্তু আমি চাইছিলাম যে ঘটনাটা মানুষ জানুক, এবং অনেকে হয়তো জানে, এবং যারা জানেন চাইলে কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আমি হয়তো যতটুকু বলার আমিও গোপনীয়তা রক্ষা করে বলবো, কিন্তু আমি আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনারা প্রত্যেকে সচেতন হবেন।
শারমিন, সাদি লিখেছে আমাদেরকে ইস্টার্স ইউনিভার্সিটি থেকে, আই এম জাস্ট স্পিচলেস, আই এম শকড, ডোন্ট নো হোয়াট টু রাইট। আর শূন্যতা বলছিল, সো প্যাথেটিক, রেগুলার কুয়াশা শুনে কিন্তু আজকে আর শুনতে পারছে না সে। আগ্রাবাদ থেকে অনন্যার প্রশ্ন হচ্ছে, এই শো কখন শুরু হয় এবং কোন ডেতে? প্রতি সোমবার রাত 11টার খবরের পর, 11:20 হচ্ছে অ্যাপ্রক্স টাইম, কখনো 15 কখনো 21:22 বেজে যায়। আর মন লিখেছে, চাঁদনির জন্য অসম্ভব খারাপ লাগছে।
আর একটা অদ্ভুত নাম জান্নাতে ইবলিস, পুরো কুয়াশা টিমের পরিচয় জানতে চায়, আর আমি এটা নিয়ে একটা রিপোর্ট করব, সে যতই কষ্ট হোক না কেন। একটু আগে বলেছি পুরো কুয়াশা টিমের নাম। আর মোহাম্মদ ইরফান চৌধুরী লিখেছেন, আপনি আমি তোমার লেখাটা পড়তে বুঝতেই পারছি না কি লিখে পারছে, মানুষ মানুষ না পশু। ফারিহা সুলতানা শুভ্র লিখেছে, শুভ্রা লিখেছে MD, আচ্ছা মাহি খান লিখেছে, আপু এই রকম প্রোগ্রামটা এত বেশি দরকার, প্লিজ ডু সামথিং। আপু এইটা কি, আচ্ছা একটা কলেজের নাম লিখেছেন, আর সেই পিশাচদের কি ফাঁসি দেওয়া হয়নি? তাদের তো শাস্তি অবশ্যই হয়েছিল, যেহেতু সামরিক শাসন ছিল নিশ্চয়ই, কিন্তু সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি।
কেন প্রকাশিত হয়নি এটা আমরা বারবার বলি,
বারবার বলে দিয়েছি, আমি অনুষ্ঠানের শেষে বলে দিয়েছি।
আচ্ছা হানি বনানী থেকে আমাদেরকে লিখেছে, আজকের আয়োজনের জন্য ধন্যবাদ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছে এবং এখন থেকে অনেক বেশি কেয়ারফুল থাকবে, অনেক ধন্যবাদ।
আর জোসেফ রোমিও লিখেছে, আপু আমি একটা ছেলে কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আর
জসিমো গ্যানোরিয়া থেকে বলছে, মনে হলো যে চাঁদনি আমার ছোট বোন এবং চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আচ্ছা আর জোসেফ রোমিও লিখেছে, আপু আমি একটা ছেলে, আচ্ছা এটা তো পড়লাম, আল মুশফিক ক্রফট লিখেছে, গার্লস স্কুল কলেজের আশেপাশে পুলিশ রাখা উচিত, আর নিজে এই আর আজাইরা মানুষজনের আসা যাওয়া অফ করা উচিত। অবশ্যই একটা সিকিউরিটি, ভালো সিকিউরিটির প্রয়োজন আছে, মেয়েদের, শুধু মেয়েদের কেন, প্রত্যেকটা স্কুল কলেজের পাশেই বা স্কুল কলেজে এটার ব্যবস্থা থাকা উচিত। আর একজন লিখেছিল, বন্ধু সে চট্টগ্রামের একটা ঘটনা জানে, সে জানাতে চায়, আপনি নির্দ্বিধায় জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু বলে দাও ব্রতি।
কুয়াশা FM 8920, KUASHA কুয়াশা FM 8920@gmail.com।
ফারিহা সুলতানা শুভ্র লিখেছে, আমিও মেয়েটার মতো অনেক বোকা টাইপের ছিলাম, যদি আমি এমন সিচুয়েশনে পড়তাম, এই সিচুয়েশনে আমরা যে কেউই পড়তে পারতাম, কারণ মানুষ আমরা কিন্তু যার ওই বয়সটা এত সরল নিষ্পাপ পন্থা, খুব সহজেই কিন্তু মানুষকে বিশ্বাস করে ফেলে মানুষ। এই এটা হচ্ছে অ্যালার্ট করে দেওয়া, ছেলে বা মেয়ে যেই বাইরে, শুধু মেয়েদের বলবো কেন, ছেলেরাও কিন্তু নিরাপদ না। অনেক খবর আমরা দেখি, অনেক অনেক চোখের সামনে অনেক ঘটনা ঘটে যায়, ছেলেও কিন্তু নিরাপদ না। সুতরাং তাকে সাবধান করতে হবে, বোঝাতে হবে যে সে যদি কখনো কোন রকম বিপদের সেরকম কোন গন্ধ পায় কোথাও, কোনো কারোর সাথে কথা বলতে গেলে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বোঝা যায় অনেক সময়, সে যেন তখন সতর্ক হয়ে যায়। আর অচেনা অচেনা লোকের সঙ্গে একটা ঠিকানাদের দেখিয়ে দিচ্ছে, আসেন, কখনই যাওয়া উচিত না, এটা সবচেয়ে আগে মনে রাখতে হবে।
কারণ ছোটবেলা থেকেই তো আমাদেরকে এগুলো বলা হয় যে,
বলা হয় কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেক বাবা মা বলেন না, কিন্তু
না, এই যেমন
হয়তো বলে ওইভাবে ঠিক বোঝাতে পারে না, যে যাকে বলছে সে হয়তো সেভাবে রিসিভ করতে পারে না জিনিসটা, যদি রিসিভ করতে পারে সেভাবে বলতে হবে,
সেটাই। আর আজকের আয়োজনের জন্য জনি ধন্যবাদ জানিয়েছে। HM রিমন বাড়িধারা থেকে জানতে চাই, চাঁদনিকে তার বাবা মা এত সকালে কেন কলেজে যেতে দিল?
চাঁদনিকে চাঁদনির বাবা মা এত সকালে কলেজে যেতে দেয়নি, সে তার বোনকে ডেকেছিল, সে একটু দেরিতে যাবে, যেহেতু সে উঁচু ক্লাসে পড়ে তার কলেজের সময়টা আলাদা, আর তাদের যেহেতু ওরিয়েন্টেশন, একটা এক্সাইটমেন্ট থাকে, তুমি নিজের কথা ভাবো, তোমার প্রথম কলেজের দিনটা কেমন ছিল। আমারও মনে আছে, আমি বোধহয় খুব ভোরে, মানে যত ভোরে ওঠা যায়, এবং আমি প্রথম দিন কলেজে শাড়ি পরে গিয়েছিলাম, আমরা সবাই প্ল্যান করে শাড়ি পরে গিয়েছিলাম, তো কেউ আগে গেছে কেউ পরে গেছে, এরকম ঘটনা হয়তো আমারও ঘটতে পারতো। আর সবসময় যে কলেজে কনস্ট্রাকশনের কাজ চলবে বা বাইরের লোক থাকবে, মিস্ত্রি থাকবে, এরকম তো কোনো কথা নেই, কিন্তু সাধারণত এই ধরনের কাজ যদি চলে, তবে কলেজ কর্তৃপক্ষের অবশ্যই সেখানে একটা সিকিউরিটির ব্যবস্থা রাখা উচিত, কারণ বাইরের লোক ভেতরে কাজ করছে।
আর একটা ব্যাপার শারমিন, যে কনস্ট্রাকশনের কাজ চলছে তখনই যে এরকম হবে এমনটাও কিন্তু কোনো কথা নেই, স্কুলে কিন্তু আমাদের অনেক সিকিউরিটি গার্ড থাকে, তারপরে
এবং যে কলেজ ছুটি হওয়ার আগে, যেরকম বেশ বহু বছর আগে ছুটির ঘন্টা একটা ছবি হয়েছিল, তুমি জানো, এটা সত্যি ঘটনা, নারায়ণগঞ্জ একটা স্কুলে রোজার ছুটির আগে বা একটা বড় একটা লম্বা ছুটি ছিল, একটা বাচ্চা বাথরুমে গিয়েছিল, দারোয়ান বাড়ি থেকে লক করে দিয়েছিল, সে জানতো না ভিতরে আছে। প্রত্যেকটা স্কুলে যে দারোয়ান বা আয়া যারা থাকে বা স্কুল কর্তৃপক্ষ যাদেরকে রেখেছে এসবের জন্য, তাদের কিন্তু প্রত্যেকটা রুম চেক করা উচিত, স্কুলটা বন্ধ করে যেহেতু লম্বা ছুটির জন্য যখন বন্ধ হচ্ছে, কোথাও কেউ আছে কিনা বা কি হতে পারে, ছুটির আগে অবশ্যই একটু চেক করা উচিত। কারণ এরকম দুর্ঘটনা, ওইটাও খুব হৃদয় বিদারক একটি কাহিনী, আপনারা সবাই জানেন যে যারা ছবিটা দেখেছেন, এটা একটা সত্যি ঘটনা ছিল।
সান আরশাদ দুবাই থেকে, খুব দুঃখজনক ঘটনা। মোহাম্মদ ফিরোজ চৌধুরী, কুয়াশা এমন কিছু হৃদয় বিদারক ঘটনা নিয়ে আসে যে হৃদয় কেঁপে ওঠে। আজকের গল্পটা খুবই দুঃখজনক, চোখের পানি আসতেও দ্বিধা করল না। ফাহমিদা খিলগাঁও থেকে বলছে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। আর ফাহিম মগবাজার থেকে, আর কোনদিন স্কুলের টয়লেটে যাব না।
অবশ্যই যাবে, কিন্তু সাবধানে যাবে। এবং যেটা বলছিলাম, যারা স্কুলে, আমি জানি না তারা শুনছেন কিনা, কাজ করেন এই ধরনের, যারা স্কুলে আয়ার কাজ করেন বা সিকিউরিটির কাজ করেন, তাদের একটা দায়িত্ব হচ্ছে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে বা স্কুল ছুটির পরে তারা বাড়িতে যাবার আগে যেন তারা প্রত্যেকটা বাথরুম, প্রত্যেকটা রুম চেক করা যায়। কারণ অনেক সময় কেউ থাকতে পারে, বলা যায় না।
শারমিন, হয় না যে আমরা ওয়াশরুমে যাওয়ার আগে, এটা ছেলেদের প্রশ্ন থাকে, ছেলে বন্ধুদের প্রশ্ন আমাদের যারা ছেলে বন্ধু, যে তোমরা মেয়েরা কেন দল বেঁধে ওয়াশরুমে যাও, তাই না? বাইরে দাঁড় করিয়ে রাখি যে তুমি থাকো, আমি ভিতরে যাচ্ছি। এটা স্কুল লাইফ থেকে আমাদের অভ্যাস ছিল। ইভেন আমরা কলেজে পড়তাম, সেটাও কিন্তু মানে গার্লস কলেজ ছিল, তারপরে কিন্তু আমরা একা কখনো, আমার যতদূর মনে পড়ে যে আমি কখনো একা যাইনি, বন্ধু বান্ধব সাথে যেত বাইরে, আমরা মানে পালাক্রম একজন একজনকে পাহারা দিতাম এরকম করে। এটাও কিন্তু একটা সিকিউরিটির মানে ইনসিকিউরিটি ফিলিংস থেকে আমাদের ভিতরে আসে, এবং আমরা সেভাবেই যেটাকে বলে সাবধানতা অবলম্বন করা। বন্ধুরা এই ব্যাপারটাও খেয়াল করে দেখতে পারো তোমরা। তাহিয়ার প্রশ্ন, শারমিন দেশের অনেক পরিচিত এবং পুরনো একটা উইমেন্স কলেজে অনার্স করছে, এবং প্রচন্ড ভয় আছে এই ঘটনাটা যদি এরকম মানে তাদের কলেজেও ঘটে তাহলে কেমন করে সাবধান হব,
যাতে না ঘটে। সেই জন্য যে প্রিকশনস গুলো নেওয়া হচ্ছে সেটা আগে নাও, ঘটে গেলে তো কিছু করতে পারবে না, কিন্তু ঘটার আগে কিছু প্রিকশনস এর দরকার আছে। অ্যাটলিস্ট আজকের এই আয়োজনটা শুনে তো বুঝতে পারছো যে কি করা উচিত।
ওয়েজ লিখেছে উত্তরা থেকে, দেশের মেয়েদের উচিত স্টান গান নিয়ে ঘুরে বেড়ানো, তাহলেই এই ধরনের লোকজন গুলো বুঝবে যে আচ্ছা স্টান গান, ইলেকট্রিক শক কাকে বলে। বাই দ্য ওয়ে, খুবই খারাপ লাগলো গল্পটা শুনে।
আর শাহরিয়া শান্ত লিখেছে, আমাকে একজন লোক একবার পদ দেখানো নাম করে চিপায় নিয়ে গেছিল, তারপরে একটা ব্লেড দেখায় সব টাকা পয়সা নিয়ে গেছিল। দেখো যে মানুষ এরকম পদ দেখাবার কথা বলে, শাহরিয়া শান্ত তো একটা সে মেয়ে না, একটা ছেলে, হয়তো তার কত বয়স ছিল আমি জানি না, হয়তো সরল সহজ সহজ সরল বিশ্বাসে তার সঙ্গে গিয়েছে যে পদটা তাকে চিনিয়ে দেবে। এরকম অচেনা লোককে পদ দেখানোর কথা জিজ্ঞেস করাটাও একটা মানে অনেক সময় উপায়ও থাকে না।
পদ দেখানোর কথা আমরা শুনে নেব, জেনে নেব যে কোন দিকে যেতে হয়,
তার সঙ্গে যাবার দরকার নেই।
একরাম লিখেছে চিরাং থেকে, ওই যে একই প্রশ্ন, যাদের মানে অপ্রাপ্ত বয়স্ক যারা, তারা যদি না শুনে তাহলে সতর্ক কিভাবে হবে? তোমার দায়িত্ব তোমার বোনকে, তোমার পরিবারের ছোট মেয়েটিকে এটা বুঝানোর। আর শুভ বলছে, আমি জানি না এটা কিভাবে পসিবল, সব মেয়েদেরকে সে অনুরোধ করছে একটু কেয়ারফুল থাকার জন্য। লিখেছে আমাদেরকে মোহাম্মদ শরীফ, চাঁদনির জন্য খুব খুব কান্না পাচ্ছে। নাইম নোয়াখালী থেকে বলছে, দু চোখের জল ধরে রাখতে পারছি না, এরকম এরকম ঘটনা শুনে মনে চায় যে জীবন দিয়ে মানুষ পরিচয় তাকে সেভ করতে।
আচ্ছা, শুভ্রা খুব চিন্তিত আছে, কারণ তার খুব ভয় লাগছে, তার একটা ছোট বোন আছে, ও কথা একদম শুনে না। কথা যাতে শুনে, কথা হয়তো অনেক সময় আমরা বকা দিয়ে বলি বা ভয় দেখিয়ে বলি, সেভাবে না বলে আমরা যদি বন্ধু সুলভ আচরণ করে বোঝাবার চেষ্টা করি, আমার মনে হয় নিশ্চয়ই শুনবে। আর এরকম দু একটা দৃষ্টান্ত যদি আমরা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় কিছুটা হলেও কাজ হবে।
গাজীপুর থেকে তানিয়া, খুব খারাপ লাগছে। আর আব্দুস সবুর চট্টগ্রাম থেকে, ধন্যবাদ জানিয়েছে এই ধরনের আয়োজনের জন্য, আর কোন মেয়ের সাথে যেন এরকম না হয়। নাসির লিখেছে একই কথা। রাসেল রানা গাজীপুর থেকে, প্রচন্ড কষ্ট হচ্ছে এবং ওই মানুষগুলোকে পেলে গুলি করে হত্যা করতো। মানে অনেকেই কিন্তু বলছে যে সেই মানুষগুলোকে আমাদের হাতে কেন তুলে দেওয়া হচ্ছে না, এটা অনেক আগের ঘটনা।
আচ্ছা, অসিত দত্ত লিখেছে, আপু একটা ছেলে হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, যদি চাঁদনিকে একটু হেল্প করতে পারতাম। মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। আসলে ওই দৃশ্যটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছিল ব্রতী, যে শেষ দৃশ্যে যে উচিত বাঁচার জন্য চেষ্টা করছে, এবং আমার এই আমি মানে এই পার্টটা যখন মানে রেকর্ড করা হচ্ছিল, অ্যাক্টিং করা হচ্ছিল, আমি তখন ছিলাম না, আমি বের হয়ে এসেছিলাম, কারণ আমি জানি এটা আমি দেখতে পারবো না। আর হোসেন সৌরভ লিখেছে, আমিও আজকে ফার্স্ট শুনছি, অনেক ধন্যবাদ। আই এম ভেরি শক লিখেছে তানিকুল বয় ফারুক। এম ডি স্কাই লিখেছে, ও কেয়ারফুলে কেয়ারফুলে রেখো ওকে, ওই তোমার কমেন্টটা কিছু পড়ছো। আচ্ছা, কাকে বলছে? ফারিয়াকে বলছে, আপু আপনি আমার কমেন্টটা পড়েননি কেন? আমি এই যে পড়লাম।
অর্ঘ কমলাপুর থেকে বলছে যে এই প্রথম এই মানে কোন ঘটনা শুনে তার কান্না পেল, অসাধারণ কষ্ট এবং কান্নাদায়ক ঘটনা।
রনি খান মাহির লিখেছে, আপু অনেক অনেকে জানেন নাকি জানি না, এখন সমাজটাই এরকম, তাই কুয়াশার প্রচারে মানুষরা সাবধান হতে পারে, তাই চালিয়ে যান, আমরা সাথে আছি। ওকে কমেন্টটা পড়বেন প্লিজ, প্রথমে পড়বেন। আমি পড়লাম। আর কুয়াশার আয়োজনে আমরা কিন্তু কোন সাক্ষী বা কোন যার ঘটনা তাকে আমরা নিয়ে আসেন, এটা একেবারে ভিন্ন একটা আয়োজন। আমাদের কুয়াশার রহস্য যেরকম থাকে সেরকম কিছু মানুষের বললাম না, মানুষের জীবন অনেক মিস্ট্রি থাকে, সত্যি কোনো ঘটনা থাকে, কোন হত্যাকাণ্ডের ঘটনা, যেটা অনেক আগে ঘটেছিল কিন্তু খুবই মর্মান্তিক, এবং যেটা থেকে সাবধান হওয়ার এবং অনেক কিছু শেখার আছে যে কি করে। যেরকম নার্গিস মার্ডার কেসের কথা বলতে পারি, সাহলে প্রত্যেকটা মার্ডার কেসের পিছনে কিন্তু কেন মার্ডার হয়েছিল এবং যে ভিকটিম সে যে কিভাবে শিকার হয়েছে, যাতে পরবর্তীতে কি এরকম না হয়, আমাদের কিন্তু একটা সৎ উদ্দেশ্য আছে, একটা মহৎ একটা উদ্দেশ্য আছে এই আয়োজনের পিছনে। তাছাড়া রহস্যের ব্যাপারটা তো আছেই, তো কিছু কিছু সত্য ঘটনার পিছনে এগুলো আছে, যে অন্যদেরকে অ্যালার্ট করার জন্য বিষয় বা জানানো সেই সময় কি হয়েছিল। অনেকে হয়তো ভুলে গেছেন, অনেকে জানেন সত্য ঘটনা, অনেকে অনেকে সালার মার্ডার কেসে যেমন অনেকেই জানেন, কিন্তু অনেক পুরনো ঘটনা। তো মোটামুটি কুয়াশাকে একটু ওই চোখেই দেখবেন যে এটা একটা ভিন্ন ধর্মী আয়োজন, এবং এখানে আমরা মিস্ট্রি নিয়ে আসি সবসময়, প্রতি আয়োজনে একটা মিস্ট্রি থাকে, রহস্য থাকে,
এবং যার ঘটনা তাকে আমরা এই আয়োজনে,
মোস্টলি যাদের ঘটনা থাকে তারা কেউই থাকে না পৃথিবীতে, সেরকমই
আনতাম
না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো শুধু আজকে যেরকম সত্যি ঘটনা কিছু আছে, কাল্পনিক ঘটনাকে আমরা এমন ভাবে সাজাই, ফিকশনের কথা বলেছি, সেরকম ঘটনা শুনেছেন, আগামীতে হয়তো সেরকম ঘটনাও থাকবে। তো এটা টোটালি একটা ডিফারেন্ট আয়োজন, এক একটা সপ্তাহে আমরা এক এক রকম আয়োজন নিয়ে আসে, তো পরপর কখনো একটু একই ধরনের হয়ে যায় অনেক সময়, কিন্তু রহস্য রহস্যই একটা রহস্যের ভাব থাকে সবসময়।
আর আমাদের অনেকগুলো বন্ধু শারমিন, একটা আরো একটা যেটাকে বলা আছে কমন কথা, যে তাদের পরিবারের কারো ছোট বোন, কারো মেয়ে, আবার অনেকের বান্ধবী, তারা এবার প্রথম কলেজে যাচ্ছে, এবং প্রত্যেকেই এই ঘটনা থেকে তারা তাদেরকে সাবধান করার দায়িত্ব নিজেরাই নিয়ে যায়।
অবশ্যই, হ্যাঁ,
অনেক ধন্যবাদ।
আর আসাদুর রহমান রাজীব লিখেছে, শারমিন আপিকে থ্যাংকস এরকম একটা আয়োজন করার জন্য, ইউ আর রিয়েলি ট্যালেন্টেড, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমার একৃতিত্ব ভাবনাটা, আমার চিন্তাটা, আমার যেটা আমি আগে বলেছিলাম, কিন্তু আর বাকি কাজটা আমার পুরো কুয়াশা টিমের কৃতিত্ব।
চমৎকার স্ক্রিপ্ট, চমৎকার নাট্য
আয়োজন, এবং
চমৎকার অভিনয়
এবং শব্দ সংযোজন,
শব্দ তো অসাধারণ।
এবং ব্রতিকেও ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য, এবং প্রতি সপ্তাহে আমাকে এই আয়োজনে একা কথা বলা খুব ডিফিকাল্ট, এরকম একটা আয়োজনে সঙ্গে একজন না থাকলে ডিসকাস করা যায় না।
আর শারমিনকে ধন্যবাদ, আমি আজকে মানে এতখানি হার্ট ফেল, প্রতিবারই কুয়াশার আয়োজন প্রত্যেকটা দিয়ে আমি অত্যন্ত আবেগতাড়িত হই, কিন্তু অন এয়ারে কান্না করে ফেলার ঘটনা আমার এই প্রথম।
তুমি ওইদিকে মুখ ফিরেছিলে, আমি এদিকে মুখ ফিরিয়েছিলাম।
আর জহিরুল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, অসম্ভব প্যাথেটিক ঘটনা, অনেকেই কান্নাকাটি করছে আমাদের মতো, তপু গুলশান থেকে অনেক কষ্ট পেয়েছে, আমাদের মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ বানানোর পরামর্শ দিয়েছে সে, যেখানে আমরা এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করব।
একজন লিখেছে যে কুংফু শেখানো হয় না কেন, আমার মনে হয় যে
এখন শেখানো হয়।
আর আলতের মুশফিক, কঠিন নাম বাবা তোমার, ক্রফট লিখেছে যে একবার ফ্যান্টাসি কিংডমে আমাদের স্কুলের পিকনিকে গিয়েছিলাম, সেখানে কিছু ছেলে আমাদের স্কুলের মেয়েদের টিজ করছিল, পরে আমরা ছেলেদের মার দিতে গেলে টিচাররা থামতে বলেন। এগুলো খুব বাজে জিনিস, এই প্র্যাকটিস গুলো থেকে আমার মনে হয়,
ভাই যারা এই ধরনের কথা বলো কিংবা এই ধরনের কাজ করো, তোমাদের পরিবারেও তো মেয়ে আছে।
আমি আরেকটা কথা বলছি, যে যাদের পরিবারে মেয়ে আছে তো আছে, ছেলেরা যারা আছে, আপনাদের ছেলে কিরকম, তার বিহেভিয়ার, তার ম্যানারিজম কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, একটু লক্ষ্য করবেন তো, যদি কখনো দেখেন আমার মনে হয় শাসন করা উচিত যে তুমি এইভাবে মেয়েদের সঙ্গে কথা, আমার একটু খেয়াল করলে বোধহয় বোঝা যায়। আমি বলছি না যে ছেলে ডায়েরি খুলে দেখতে হবে বা সে কি করছে, কিন্তু একটু নজর রাখা, কারণ এই বিপদে কিন্তু এই বয়সে যায়। নট অনলি দ্যাট যে মেয়েদেরকে টিজ করছে বা কিছু, বা একটা বয়সের কিন্তু সবকিছু, এটা আমরা এখন কিন্তু প্রত্যেকের ফোনেই কিন্তু ইন্টারনেট লাইন আছে, এনি টাইম কিন্তু হি ক্যান গো থ্রু এনি সাইট,
বাসায় কম্পিউটার আমরা এখন অনেক তাড়াতাড়ি,
হ্যাঁ, তো সেগুলোই কিন্তু একটা ইয়ে থাকে। আসলে কি পুরো সিস্টেমটা একটা সিস্টেম লস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা সিস্টেমটা একটা কি বলবো একটা সিস্টেমটাকে ঠিক করা উচিত। যে এখন তুমি যদি বাসা থেকে বলে ছেলেকে যে তুমি ইন্টারনেট দেখো, তার ল্যাপটপটা নিয়ে নিলো, ঠিক আছে দেখলো না, যে সাইট গুলো আছে সেগুলো আগে বন্ধ করতে হবে।
আবার এত সাইট সেটাও এক্সেস, আমাদের আসলে বোঝানো দরকার যে এগুলি ঠিক না, কিংবা এটাতে তাদের কি ধরনের শারীরিক এবং মানসিক ক্ষতি হবে। রিদি যেমন ঢাকা থেকে বলছে, এক মেয়ের মা, যে মেয়েটার বয়স মাত্র এক মাস এবং ওই খাওয়াতে খাওয়াতে আমাদের এই আয়োজনটা শুনেছে, এমন বলছে, এমন নারী ছেড়া ধনকে বুকে নিয়ে শুনে দুইটা পরপর এরকম ঘটনা, কিভাবে আমরা সাবধান হব, কিভাবে সাবধান করব, যেখানে প্রতিটা মানুষ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এরকম, এটা হচ্ছে তার প্রশ্ন।
আসলে কিভাবে সাবধান হব, কি আমাদেরকে সাবধান হতে হবে, অন্যদেরকে সাবধান সচেতন করতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার আশেপাশে যদি কাউকে দেখেন, যেটা আমরা এড়িয়ে যাই অনেক সময় ভয়ের চোটে, যে কাউকে এটা করবেন না, সবসময় সাহায্যের হাত বাড়াবেন। এখন কাউকে সাহায্য করতে গেলে হয়তো কি হবে, আমার ক্ষতি হবে নাকি, এটা ভাবলে তো চলবে না, সেরকম করতে বা কোথাও যদি দেখেন আপনার মেয়ে যে স্কুলে পড়ে না সেটা না, অন্য কোনো মেয়ে স্কুলে পড়ছে সেখানে একটা কোনো ঘটনা ঘটতে পারে, আরেকজনের কাছ থেকে শুনেছে, তো স্কুল কর্তৃপক্ষকে জানাবেন বা কলেজ কর্তৃপক্ষকে জানাবেন। এবং অনেক এরকম ঘটনাও ঘটেছে যে স্কুল বাসে, অনেক স্কুলে বাস আছে এখন, স্কুল বাস সার্ভিস, এবং সেখানে যে সুপারভাইজার থাকে তার আচরণও কিন্তু ভালো থাকে না অনেক সময়। কিছুদিন আগে দিল্লিতে একটা পাঁচ বছরের মেয়ে কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে, পাঁচ বছর না আরো কম, সেই বাচ্চাটাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছিল। এবং দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে নির্ভয়া, আমরা যেটা জানি, বা দামিনী গত 16 ডিসেম্বর গত বছর, তার পরপরই এরকম একটা ঘটনা স্কুল বাসে, সে একা সবচেয়ে শেষে নামতো, তার উপরে যৌন নির্যাতন চালানো হতটুকু একটা বাচ্চা মেয়ের উপরে, তো ভয়াবহ এগুলো। তো এগুলো স্কুল কর্তৃপক্ষের উচিত যে মেয়ে বাচ্চা যদি থাকে সেখানে অবশ্যই সুপারভাইজার বা যে থাকে বাসে সেই সময় শেষ পর্যন্ত একটা মেয়ে বাসে আয়া থাকা উচিত। অনেক আছে যেখানে নেই সেখানকার কথা বলছি, যে কারণ যে স্কুলের কর্তৃপক্ষ যারা বা প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস বা যারা আছেন, তারপরেও কিন্তু কন্যা সন্তান আছে, তো এগুলো কিন্তু শুধু লেখাপড়া শেখানোটা ব্যাপার না, পরিবেশটাও যাতে সেরকম ভালো থাকে যেখানে তার যারা তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন পড়তে কোনো বিপদে পড়তে না হয়।
কিংবা ধরে নেই যে তাদের পরিবারে কোনো মেয়ে সন্তান নেই, তারপরও যে মানুষগুলো পড়তে আসছে সেগুলো তো সন্তান সময়ই। আর গল্পের শেষ দৃশ্যে এসে চোখের জল ধরে রাখতে পারিনি।
আর নাজিম উদ্দিন রানা লিখেছে, শারমিন আপু, এই অনুষ্ঠান নিয়ে আমার প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না, খুব বেশি কষ্ট পেলাম, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, এরকম মানুষগুলোকে ঘৃণা করি, ধন্যবাদ এবিসি রেডিওকে চট্টগ্রাম থেকে। অনেক ধন্যবাদ নাজিম উদ্দিন রানাকে। কুয়াশের টিমটা আসলে জোস লিখেছে, আসাদুর রহমান রাজীব, আর সাগর সিং লিখেছে, আপু এখন নিজেকে ছেলে জাতি বলতে খারাপ লাগছে। ইব্রাতুল কবির আবির ওসমানী লিখেছেন, খুব শকড আপু, প্রেজেন্ট সোসাইটিতে কুয়াশা টেলিকাস্টটা জটিল, টেলিকাস্ট না ব্রডকাস্ট ভাইয়া, এটা রেডিও। আচ্ছা গো অ্যাহেড কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া সুলতানা শুভ্রা লিখেছে আবার, যে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা ও আমাকে কারোর সাথে মিশতে দিত না, তাই আমি কিছুই বুঝতে পারতাম না, আমার চারপাশের পরিবেশের সাথে পরিচিত ছিলাম না, এখন মা বাবার প্রতি খুব রাগ হয়, সন্তানদের ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। তো এটা ঠিকই, কিন্তু খুব বেশি রক্ষণশীল হওয়া ভালো না, আবার একেবারে ছেড়ে দেওয়াটাও ঠিক না, ছেড়ে দেওয়া তখনই উচিত যখন বুঝতে হবে যে না, আমার মেয়েটি সচেতন বা সে ভালো মন্দ বুঝতে পারে।
যেমন এটা আমরা কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার একটা ঘটনা বলেছি, ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট আমাদেরকে লিখেছে, তাসনিম নাম, ছয়তলায় ক্লাস হয়, অনেক সময় আটটার ক্লাস করতে গেলে সবার আগে পৌঁছায় যখন কেউ থাকে না, আজকে মনে হচ্ছে মা কেন ভয় পায়।
আর জান্নাতি ইবলিশ, তোমার নামটা পাল্টে ফেলো ভাই, ভালো লাগছে না শুনতে, বলছে কুয়াশা টিমে কি আছে, আমি বলেছি শুরুতেই, আমার সঙ্গে আছে ব্রতি, সাকিব ফারজানা আছে, সিফাত মাহমুদ আছে, খালিদ আছে, এবং আরো অনেকেই আছে আমাদের সঙ্গে, আমরা পুরো বিশাল একটা টিম কাজ করি।
হুরায়রা লিখেছে বাসাব থেকে, ওদেরকে বেশ ভালো রকম গালিগালাজ করছে, যাই হোক।
আর নেক্সট উইকে কি সাবজেক্ট থাকবে এটা তো বলা যাবে না, নেক্সট উইকে কি সাবজেক্ট থাকবে সেটা প্রমো শুনলে হয়তো কিছুটা আন্দাজ পেতে পারো, আর বাদ বাকিটা সামনের সপ্তাহ থেকে তোমাকে শুনতে হবে। রহস্যময় কিছু থাকবে একটু বলতে পারি।
আচ্ছা, সামিয়াকে ধন্যবাদ জানিয়েছে তৌসিফ, কারণ সে প্রথমে মনে করেছিল এটা হচ্ছে হয়তো কোনো, যেটা আমরা বলি ফিকশন না, আজকের ঘটনা ফিকশন না,
এটা সত্যি ঘটনা, ছায়া অবলম্বনে, মানে এটা শোনা একটা ঘটনা, সত্যি, অবশ্যই সত্যি ঘটনা, কিন্তু এমন একটা ঘটনা যে ঘটনাটা কখনোই সেরকম ভাবে প্রকাশিত হয়নি। এটা করতে গিয়ে আমাকে প্রচুর বেগ পেতে হয়েছে, এবং এই ঘটনাটা এত আগে ঘটনা এবং এত আগে শোনা ঘটনা না, আমার মনের ভিতরে একেবারে মানে কি বলবো গেঁথে গিয়েছিল, মগজের ভিতরে গেঁথে গিয়েছিল, যে আমি সবসময় অনেককেই বলেছি আমার পরিচিত যারা আছে এই ঘটনাটি, এবং আজকে এটা এবিসি রেডিওর মাধ্যমে আমি এটাকে সবার সবাইকে জানাতে পেরে আমি আমার অনেক ভালো লাগছে। আর আমি সিফাতকে আরেকবার ধন্যবাদ দিতে চাই, কারণ এত এই পুরো আমার মুখ থেকে শুনে ঘটনাটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য, এবং আবারও সাকিব ফারজানাকেও ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার অভিনয় অংশ, বিশেষ করে এত এই যে হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্যগুলি এত বেশি টাচে ছিল। আর
অনেকেই বলছেন
আবার ধন্যবাদ জানাবো সাউন্ডের জন্য,
অনেকে বলছেন নির্মম, কিন্তু আসল ঘটনা আরো অনেক বেশি নির্মম
ছিল, যেটা আমরা পুরোটা ডিটেল কিন্তু আমি যাইনি ডিটেলে, কারণ এতটা এত অত ক্রুডলি আমি কুয়াশার কোনো কিছুই আপনারা বোধহয় খেয়াল করে দেখেছেন, আমি একটা একটু রেস্ট্রিকশন কিছু রিজার্ভেশন আছে আমার
মোলায়ম করে নেওয়ার পরও ঘটনাটা যেটা শুনতে এরকম মনে হয়েছে, তাহলে আসল ঘটনা আরো কত হৃদয় বিদারক।
আর যেটা বলছিলাম যে ছোট বড় অনেকে আমরা না বললে হয়তো শুনে, তো অত র কোনো কথাবার্তা বা কোনো কিছু আমি অন্তত আমার আয়োজনে আনতে চাই না।
আর কুমকুম, আমাদের সাইয়ারা কুমকুম যে অভিনয় করেছে চাঁদনীর চরিত্রে, অনবদ্য এক কথায়, তাকে স্পেশাল থ্যাঙ্কস জানাবো
অবশ্যই, এবং সে একাত্ম হয়ে গেছিল এই চরিত্রটির সঙ্গে। তো আর কয়েকটা এসএমএস পরে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের হাতে সময় নেই, আয়োজন শেষ করতে হবে
আমাদেরকে। চট্টগ্রামের জিএসসি থেকে এক বন্ধু বলেছে প্রচন্ড শক হয়ে সে কথা খুঁজে পাচ্ছে না কি বলবে। আর আমাদেরকে আরো যারা কাহিনী বলতে চাচ্ছ কিংবা তোমাদের জীবনের ঘটনা যেটা সত্য, এই ধরনের রহস্যের ঘটনা, তোমরা এবিসি রেডিওর একটা ইমেইল অ্যাড্রেস রয়েছে কুয়াশার, সেখানে লিখতে পারো kuasha@fm8920@gmail.com, লিখতে পারো এবিসি রেডিওর ঠিকানায় সরাসরি এসে পৌঁছে দিতে পারো, কিংবা ডাকযোগে পাঠানোর ঠিকানা হচ্ছে এবিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম ভেনু।
আর একটা কথা বলছি, আমার যে ফ্যান পেজ আছে আরজে শর্মিন, আরজে SHARMEEN, সেটার ইনবক্সেও কিন্তু তোমরা
অ্যাটাচ
করে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই।
এই তো,
তো ঠিক আছে, আমরা কি আজকে আরো কয়েকটা এসএমএস পরে বিদায় নিই, আমাদের হাতে আর সময় আছে।
লিখেছে আমাদেরকে মাসুম এয়ারপোর্ট থেকে, সেও আমাদেরকে কাহিনী পাঠাতে চায়। লিখেছে সার্ভার উত্তরা থেকে, মনের মানে রাগে মাথা চুল ছিঁড়ে ফেলতে মন যাচ্ছে এই ঘটনার কালপেটদের জন্য আমাদেরকে। আচ্ছা, আরেকটা বন্ধু নিজের নামটা লিখে পাঠায়নি, সে বলছে যে তাদের মানে হোস্টেল, মেয়েদের হোস্টেল একটা, সেটার পাশের বিল্ডিং এর ছাদে উঠে ছেলেরা তাদেরকে ডিস্টার্ব করে। তো আমার মনে হয় যে তোমাদের হোস্টেল কর্তৃপক্ষকে খুব দ্রুত এই ঘটনাটা জানাও।
অনেক সময় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কিন্তু খুব একটা অ্যাকশন সেরকম নেয় না, এটা কিন্তু করবেন না কখন, এটা অবশ্যই করা উচিত, কারণ একসময় দেখা যাবে যে স্কুল কলেজে কেউ যেতে চাচ্ছে না এই সমস্ত কারণে, সব ছোটখাটো জিনিসগুলো অ্যাভয়েড করলে চলে না। আমার জানা মতে আজকাল আমি এই বন্ধুদের মাধ্যমে জানতে পারছি, এটা একটা উদ্দেশ্য ছিল যে জানাটা কি কোথায় কি হচ্ছে না হচ্ছে, তা আপনারা নিজেরাই সচেতন হবেন সর্বপ্রথম, আর যেখানে ঘটনা ঘটছে ব্রতে সেটা কোনো কর্তৃপক্ষকে তো অবশ্যই জানানো উচিত।
আমাদেরকে লিখেছে রামিম, তাদের যেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সিকিউরিটি গার্ড যে, তার আচরণ তার সুবিধার মনে হচ্ছে না, একটা ছেলে হয়ে যদি তার মনে হয় যে আচরণ,
তাহলে তোমার অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে জানানো উচিত,
এবং মানে একা যদি বলতে তুমি আনকমফোর্টেবল ফিল করো,
বন্ধু বান্ধব নিয়ে যাও, সবাই মিলে বললে হয়তো সেটা বিশ্বাসযোগ্য হবে।
হ্যাঁ, এবং সেই সঙ্গে তোমাদের যে ক্লাসমেট বান্ধবীরা রয়েছে তোমাদের, তাদেরকেও এই ব্যাপারটা সম্পর্কে তোমাদের সতর্ক করা।
আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু বোল্ড হতে হয়, একটু একটু সাহসী হতে হয়, একজনকে অন্তত স্টেপ নিতে হবে, একজন যদি স্টেপ নাও তোমাকে দেখে আর দশজন সাহস পাবে প্রতিবাদ করার, এটা সবসময় মনে রাখবে।
তারপরে আমাদেরকে শাহিনা বাসাবো থেকে বলছে যে ইনসিকিউরড আচরণ করার কোনো দরকার নেই এবং কোনো এই ধরনের কোনো ঐতিহ্যবাহী এবং ইনসিকিউর প্রতিষ্ঠানেরও তাদের দরকার নেই।
এটা কথাটা একটু আমি মানে কেমন যেন
আমার একটু মনে হয় যে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান যেটা সেখানে জানালেই
অবশ্যই অবশ্যই ইনসিকিউর যদি তুমি বুঝো যে তোমার কলেজের অবস্থায় বা স্কুলের অবস্থায় ইনসিকিউর বা ওরকম কোন সিকিউরিটি নেই তোমার তখন ডেফিনেটলি কলেজ টিচারদেরকে বা কর্তৃপক্ষকে জানাতে হবে, বাড়িতেও জানাতে হবে, তোমার গার্জিয়ান গিয়ে সেখানে কথা বলতে পারে।
আর গার্জিয়ান গিয়ে কথা বলে সেটা আরো অনেক বেশি ফলপ্রসূ হবে
অবশ্যই। আর কখনো এটা বলবে না যে আমি এটা শুনেছি বলে আমি স্কুলে যাবো না আমি কলেজে যাবো না, এটা একদম ভুল কথা। আমি অবশ্যই যাব এবং আমি পারবো, আমি চেষ্টা করব, আমাকে চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। কলেজ বা স্কুল বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ যদি খারাপ থাকে সেটা পাল্টে দিতে।
আর তানিম বলছে যে ঢাকায় নতুন এসেছে, তেমন কিছু চেনে না, তখন অনেকজনকে জিজ্ঞেস করতে হয়, এই মেয়েটা আমার বোনও হতে পারত। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে এখন কলেজ করতে কিংবা কিছুদিন পরে কলেজ যখন শেষ হয়ে যাবে কোচিং করতে তারপরে ভার্সিটিতে পড়তে অনেকেই ঢাকায় আসবে, একটু সাবধানে দল বেঁধে চলাফেরা করো এবং সেই সঙ্গে
প্রথম প্রথম যখন চেনো না একা না বের হয় ভালো, আর অচেনা অজানা লোক অজানা লোক কোথাও যেতে বলে বা দেখিয়ে দিব বলে সেই ক্ষেত্রে তার সাহায্যটা না নেওয়াই ভালো আমি মনে করি,
আর নিজের ইনস্টিংক্টের উপরে বিশ্বাস রাখো।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কুয়াশার আগামী আয়োজনে আবার আমার সঙ্গে এবং ব্রতির সঙ্গে কথা হচ্ছে, সেই পর্যন্ত এবিসি রেডিওর সঙ্গেই থাকো এবং খুব ভালো থাকো, শুভরাত্রি এবং সুরক্ষিত থাকো,
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.